हरे कृष्णा। तो এখানে সবারই নাম আসবে, লিসেনার এবং স্টুডেন্ট সবারই নাম আসবে এখানে। না, শ্রী শুক উবাচ ইতি ভাগবতঃ পৃষ্ঠ শত্রাবার্তাম প্রিয়াশ্রয়ম প্রতিবক্তুম নোৎসেহে উৎকণ্ঠাৎ স্মারিতেশ্বরঃ।
অনুবাদ করুন।
ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় কথা বলতে অনুরোধ করলেন, তখন ভগবত শ্রীকৃষ্ণিক তীব্র উৎকণ্ঠার ফলে তৎক্ষণাৎ উত্তরদানে অক্ষম হয়।
শ্লোক দুই। यः पञ्चहायनो मात्रा प्रातो राशाय याचितः तन्नीच्छद्रचयं यस्य सपर्यां बाललीलया। শ্লোক তিন। সকথম সেবয়া তস্য কালেন জড়সঙ্গতঃ বিষ্ণু বার্তাম প্রতিব্রুয়াত ভর্তুঃ পাদাবনুস্মরন। আচ্ছা, এটা এক্সিডিয়ালি পড়ি আমরা, আপনি পড়েছেন? সমুহূর্তম সমুহূর্তম অভূত তুষ্ণিম কৃষ্ণাঘ্রী সুধয়া ভৃশম তীব্রেণ ভক্তিযোগেন নিমগ্ন সাধু নিবৃত। শ্লোক পাঁচ। উলোকোদ্ভিন্ন সর্বাঙ্গ মুঞ্চন মিলদ দৃশাশুচঃ পূর্ণার্থলক্ষিতস্তেন স্নেহ প্রসর সম্প্লুতঃ। শ্লোক ৬। শনকের ভগবল্লোকান ত্রিলোকম পুনরাগতঃ বিমৃজ্য নেত্রে বিদুরম ভক্তিয়া উদ্ভব উৎসময়ন শ্লোক সাত উদ্ধব উবাচ কৃষ্ণ দ্যুমিনি নিম্লোচে
বললেন, হে প্রিয় বিদুর, কৃষ্ণরূপ সূর্য অস্তমিত হওয়ায় কালরূপ মহাসর্প আমাদের গৃহকে গ্রাস করেছে, অতএব আমাদের কুশল সম্বন্ধে আমি আর কি বলবো।
শ্লোক আট দুর্ভাগবত লোকায়ম ইয়দবো নিতরামপি ইয়েসম সন্তনো বিদু হরিম বিনা ইবোডুপম।
সমস্ত ভূগোলক সহ এই ভ্রহ্মাণ্ড অত্যন্ত দুর্ভাগ্যশালী এবং তার থেকে অধিক দুর্ভাগা হচ্ছে যদুবংশের সদস্যরা, কেননা তারা ত্রিহরিকে পরমেশ্বর ভগবান রূপে চিনতে পারেনি, ঠিক যেমন চক্র সমুদ্রে থাকার সময় মাছেরা তাকে চিনতে পারেনি।
শ্লোক নয় ইঙ্গিতজ্ঞা পুরু প্রৌরা একা রামাশ্চ সাত্বতাঃ সাত্বতাম ঋষভম সর্বে ভূতাবাসমম সতাঃ।
যাদবেরা সকলেই ছিলেন পবিত্র ভক্ত, তারা লোকের চিত্তস্থ ভাব জানার ব্যাপারে অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ ছিলেন। সর্বোপরি তারা সর্বদাই শ্রীকৃষ্ণের সঙ্গে ক্রীড়া করতেন, কিন্তু তা সত্ত্বেও তারা কেবল তাকে অন্তর্জালে উঠিয়ে নেন।
দেবস্য মায়ায়া স্পৃষ্টা ये चान्यदसदाश्रितः भ्राम्यते धीर्ण तद्वाक्ये आत्मन्युक्तात्मनोहरो।
ভগবান মায়া দ্বারা বিভ্রান্ত দেখিলেন, বাকি কোন অবস্থা নেই, তিনি বলতে ভগবানের স্বর্ণ দেখিলেন অতি দর্শন
প্রদর্শ্যা তপ্ত তপসাম স্ববিম্বম লোকলোচনম।
ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রকাশ করেছিলেন, আবার তারা
মায়াবলম দর্শয়তা গৃহীতম বিস্মাপনম স্বস্বচসৌবগর্ধে পরম পদম ভূষণ ভূষণাঙ্গম।
ভগবান এই জড়জগতে তার যোগ মায়া বলে আবির্ভূত হয়েছেন, তার লীলা উপযোগী, তার মুক্ত, তার মুক্ত শাশ্বত রূপে তিনি এসেছেন। সেই লীলা সহ এতই মনোরম যে তাতে নিঃস্বচ্ছ পদে গর্বিত সকলের এমনকি বৈকুণ্ঠাধিপতি ভগবানের অবশ্যই পালন হয়, তাই শ্রীকৃষ্ণের চিন্ময় দেহ সমস্ত ভূষণের ভূষণ সহ।
শ্লোক তেরো ইয়দ ধর্ম সুনর্বত রাজসূয়ে নিরীক্ষ দৃক স্বস্তয়নম ত্রিলোকঃ कार्ष्णेन चाद्येह गतं विधातु अवाक्षितो कौशलमित्तमन्यत।
समस्ত দেবতা মহান বিষ্ণুরে রাজসূর্য ভগবান শ্রীকৃষ্ণ মহামান করে প্রশ্ন করে এই অনুমান করেছিলেন যে নৈপুণ ছিল নৈপুণ্য ছিল তা সমস্ত প্রকাশে নিঃশেষিত হয়েছে।
শ্লোক চৌদ্দ यस्यानुराग राग प्लुतहास रास लीलावलोक प्रतिलब्धमानः रजस्त्रिय दृग् भिरनुप्रवृत्त धियावतस्तु किल कृत्वशेषः। স্বশান্ত রূপে শীতরে স্বরূপে अभ्यर्द्यमानेशनुकम्पितात्मा रावरेश महदंशयुक्त श्याजोऽपि जातो भगवान् यथाग्निः।
चेतक और जरा उभय सृष्टिरे परम पितामह नियंता परमेश्वर भगवान अर्थ किंतु जह तार शांत शिष्य भक्त एवं जरा प्रति अधीन व्यक्ति मध्य संघर्ष है तक महाभक्त स्वभाव अग्नि सदृश आविर्भूत है।
मां खेदयत्ते तदजस्व जन्म विडम्बनं यद्वसुदेवगेः व्रजे च वासोरिभयादिव स्वयं पुराद्व्यवाक्सीद्यदनन्तवीर्यः।
আমি আমার মন শ্রীকৃষ্ণের কথা চিন্তা করি। জন্ম রহিত মা সত্ত্বেও তিনি কারাগারে জন্মগ্রহণ করেছিলেন। শত্রু হয়ে তিনি আত্মগোপন করে তার পিতার প্রতিরক্ষ থেকে দূরে ভোজে বাস করেছিলেন এবং অসীম শক্তিশালী হওয়া সত্ত্বেও তিনি ভাইয়ের মধ্য থেকে পলায়ন করেছিলেন। এই সমস্ত বিভ্রান্তিক ঘটনা আমার মনে
দুনোতি চেতা স্মরতাম মেতদ যদাহ পাদাবভিবন্দ্য পিত্রঃ তাতাম্বকং সাদুরুসংগীতানাম প্রসীদতম নো কৃতনিষ্কৃতীনাম।
শ্রীকৃষ্ণের বংশের ভয়ে দূরে থাকার জন্য তার পিতামাতার চরণ সেবা করতে অক্ষম হওয়ার ফলে তাদের কাছে ক্ষমা ভিক্ষা করেছিলেন। তিনি বলেছিলেন, হে মাতা, হে পিতা, দয়া করে আপনারা আমাদের আমার বড়রাকে অক্ষমতা ক্ষমা করুন। ভগবানের এই প্রকার আর সমস্ত আচরণের স্থিতি আমার মনকে ব্যাপক করেছে।
ও বা অমুষ্যাঙ্ঘ্রি সরোজ রেণুম বিস্মর্তুমীশীত পুমান বিজিঘ্রন যো বিস্ফুরত ভ্রু বিটপেন ভূমে ভারম কৃতান্তেন তিরশ্চকার।
ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র তার দু ভঙ্গি স্মিত
পিতাকে তারা তাদের সম্মান করেছিলেন। তার চরণকমলে দেহ এমনকি একবার মাত্র তিনি আহ্বান করেছেন, তিনি পিতা, তিনি কি আত্মা বিশুদ্ধ হতে পারেন?
দৃষ্টা ভবদ্ভিরনুরাজসূয়ে চৈত্রস্য কৃষ্ণম দ্বিশতোপি সিদ্ধিঃ যোগিনঃ স্পৃহয়ন্তি সম্যক্ যোগেন কস্তদ্বিরহম সহেত। তথৈব চান্যে নরলোক বীরা ইহ আহ বৈ কৃষ্ণ মুখারবিন্দম নেত্রৈঃ পিবন্তো নয়নাভিরামম পার্থাস্ত্রপূতঃ পদমাপুরস্য। স্বয়ং স্বয়ং উপসাম্যাতিশয়স্ত্রধীশঃ স্বরাজ্যলক্ষ্ণ্যা সমস্ত কামহ বলিম হরদ্ভিশ্চিরলোকপালে কিরীট কৌট্যাড়িত পাদপীঠঃ। তৎস্য কৈঙ্কর্যমলম বিগ্লাপয়ত্যাঙ্গয়দুগ্রসেনম ইষ্টন নিষণ্যম পরমেষ্টিধিষ্ণে ন্যাবোধয়দেব নিধারয়েতি।
হে বিভু, রাজসিংহাসনে আসীন অভিযোগের সম্বন্ধে দয়াভাবে যখন তুমি শ্রীকৃষ্ণ মহারাজ দয়া করে অভ্যাস করুন এই বলে বিনোদন করতেন, সে কথা সর্বময় করে আমার মতো যদি সংক্ষেপ করে দেখি দেখতে পাই না।
অহো বকীয়ম স্থনকালকূটম জিঘাম সয়াপায়দপ্যসদ্ভিঃ লেভে গতিম ধাতৃচিতম ততন্যম কম্বা দয়ালুম শরণম ব্রজেম। শ্লোক ২৪ মন্যে সুরান ভাগবতাম শ্রধীশে সম্ভ্রম্ভ মার্গাভিনিবিষ্ট চিত্তা ইয়ে সংযুগে চক্ষত তার্ক্ষ পুত্র অংশে সুনাভায়ুধমাপতন্তম।
তার প্রকাশ্য গর্বের সঙ্গে চক্র হতে থাকে, তাদের সম্মুখে দর্শন করেছিল সেই অসুরদের ও আমি অধিক ভাগ্যবান ভক্ত বলে মনে করি।
वसुदेवस्य देवक्याम् जातो भोजेन्द्रबन्धने चिकीर्षूर्भगवानस्य समोजेनाभियाचितः।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর কল্যাণের জন্য ব্রহ্মা কর্তৃক প্রার্থিত হয়ে যুবরাজের কারাগারে পশুদের কর্তৃক দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন।
ततानन्द व्रजमित पित्रा कंसा विभिव्यता एकादश समास्तत्र दूरार्ची सवलोभसत् চারয়ন ব্যাহরদ বিভু যমুনোপবনে ক্রীজত
মুখরিত বন মুখরিত ঘন বিক্ষ সম্পদ
কৌমারীম দর্শয়ঞ্চেষ্টাম প্রেক্ষণীয়াম ব্রজোকসাম রুদন্নিবাসন মুগ্ধ বালসিংহাবলোকনঃ।
তখন তিনি ঠিক একটা শিশুর মতো অবদান করেছিলেন এবং কখনো হাস্য করেছিলেন এবং যখন তাকে একটা মধ্যম শিশু এবং তখন তাকে একটা মধ্যে সিংহ শিশু মনে হতেন।
স এব গোধনম লক্ষ্ম্যা নিকেতম সিত গোবৃষম চারয়ন্নানুগান গোপান রণদ্বেণুরীমরত। প্রয়ুক্তান ভোজ রাজেন মায়িনঃ কামরূপিণঃ লীলয়া ব্যানুদত্তাংস্তান বালঃ ক্রীড়ানকানিব।
ভোজরাজ কংস কর্তৃক কামরূপধারী মহা মায়াবী পশুরা শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য নিযুক্ত হয়েছিল, কিন্তু ভগবান লীলা স্তরে অবলীলা ক্রমে তাদের হত্যা করেছিল, ঠিক যেমন একটি শিশু তার কুটুম ভেঙে ফেলে।
বিপন্ন বিষপানেন নির্গৃহ্য ভুজগাধিপম উত্থাপ্যাপায়য়দ গাবস তত্তোয়ম প্রকৃতিস্থিতম।
কালিদাস সহযোগে মিশে যখন যমুনার একাংশ বিষাক্ত হয়ে গিয়েছিল তখন বৃন্দাবনের অধিবাসীরা মহা দুর্দশায় বিভ্রান্ত হয়ে পড়েছিল। ভগবান তখন সেই স্বর্গরাজকে অনুদান করে সেখান থেকে নির্বাসিত করেছিলেন। তারপর নদী থেকে উঠে এসে যমুনার জল যে স্বাভাবিক অবস্থায় প্রাপ্ত হয়েছে তা প্রমাণ করার জন্য
अय्या जयत गोसोवेना अया जयत गोसोवेना गोपराजं द्विजत्तमै वित्तस्य चोरुभारस्य चिकीर्षं सद्वयं विभु वर्षतिन्द्रे व्रजः कोपात् भग्नमानेति बिह्वलः गोत्रलीलातपत्रेण रातभद्रानुगृह्णता शरत् शशिकरैर्मृष्टम् मानयन् रजनीमुखम् गायन् कलपदं रेमे श्रीणां मण्डलमण्डनः
উজ্জ্বল রাগে ভগবান শ্রীকৃষ্ণের মনোহর সঙ্গীতের দ্বারা কবিদের আকৃষ্ট করে রমণী সমাজে
তো এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ। এর আগের অধ্যায় ছিল কি বিদুরের প্রশ্ন। বিদুর কি প্রশ্ন করেছিলেন অন্তিমে কি প্রশ্ন শুনলাম আমরা বিদুরের কাছ থেকে। শেষ প্রশ্নটা কি ছিল বিদুরের? গত অধ্যায়ে শেষ কথাটা বিদুর কি বলেছিলেন? আপনি আমাকে ভগবানের মহিমা কীর্তন করুন, ভগবানের মহিমা কীর্তন শোনান আমার কাছে। তো এখন তিনি ভগবানের মহিমা কীর্তন পড়া করবেন এখানে উদ্ধব, অর্থাৎ ভগবানের কথা তিনি স্মরণ করবেন এই অধ্যায়ে। এই জন্য বলা হচ্ছে এটি ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ। প্রথম ছোটা শ্লোকে আমরা দেখব উদ্ধবের দিব্যস্থিতি, উদ্ধব যে কীভাবে তিনি দিব্য অস্তরে অবস্থান করছেন ভগবানের শুদ্ধ ভক্ত এবং প্রেমী ভক্ত উদ্ধব, তার কথা এখানে বর্ণনা করা হবে। এবং 7-11 নম্বর শ্লোক পর্যন্ত দেখা যাবে যে তিনি যদুবংশ যাদবদের এবং অন্যান্য যারা আছে তাদের দুর্ভাগ্যের কথা বর্ণনা করছেন। কেন দুর্ভাগ্য? কৃষ্ণ এই জগৎ থেকে তিরোধান করেছেন, তাই এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্যের বিষয়। তার 12-14 পর্যন্ত তিনি আলোচনা করবেন। উদ্ধব কর্তৃক ভগবানের আকর্ষণীয় রূপ মাধুর্য স্মরণ করছেন। উদ্ধব তিনি ভগবানের আকর্ষণীয় রূপ মাধুর্যের কথা স্মরণ করবেন, ভগবানের রূপের সৌন্দর্য বর্ণনা করা হবে। 15-24 পর্যন্ত তিনি ব্যাখ্যা করবেন যে কিভাবে কৃষ্ণের কৃপা, কৃষ্ণ কীভাবে কৃপা করেছিলেন সকলের কাছে এবং তার বিভ্রান্তিকর লীলাবিলাস, তিনি কৃপা করে আবির্ভূত হয়েছেন এবং তার লীলাটা এমন যা দেখে আমরা বিভ্রান্ত হই। এবং 25-34 পর্যন্ত ব্রজলীলা বৃন্দাবন লীলা সম্বন্ধে আলোচনা করবেন, স্মরণ করবেন। তো শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি তার সেই গৌড়ীয় ভাষ্যে এই অধ্যায়ের শিরোনাম দিচ্ছেন, দিচ্ছেন এই কথাসার সামারি দিচ্ছেন। নোটের মধ্যে দেওয়া আছে, আমরা নোটের মধ্যে দেওয়ার চেষ্টা করবো এখান থেকে এই সামারিগুলো। সামারিটা পড়ছি। দ্বিতীয় অধ্যায়ে উদ্ধব শ্রীকৃষ্ণের বিয়োগের জন্য শোকাকুল হয়ে বিদুরের নিকট শ্রীকৃষ্ণের বাল্য চরিত্র সমূহ বর্ণনা করে। এই অধ্যায়ে উদ্ধব তিনি বাল্যকাল থেকেই শ্রীকৃষ্ণের প্রতি এতটাই আসক্ত ছিলেন যে যখন তিনি 5 বছর বয়স হয় তার তখন তিনি খেলার ছলে শ্রীকৃষ্ণের বিভিন্ন অর্চা বিগ্রহের পরিচর্যা করতেন। তখন তার মাতা প্রাতরাস অর্থাৎ সকালবেলা খাবার প্রসাদ গ্রহণ করার জন্য পুনঃপুনঃ অনুরোধ করলেও তিনি শ্রীকৃষ্ণ পরিচর্যা পরিত্যাগ করে খাদ্য আদি গ্রহণ করতে ইচ্ছা করেননি। অবস্থায় তিনি তার মা তাকে ডাকছেন যে আসো খাবার গ্রহণ করো, খাও, প্রাতরাশ গ্রহণ করো। তিনি ভগবানের সেই বিগ্রহ নিয়ে তিনি খেলা করতে মগ্ন ছিলেন। সুতরাং যখন বিদুর সেই শ্রীকৃষ্ণের কথা জিজ্ঞাসা করলেন, তখন বৃদ্ধ উদ্ধবের হৃদয় প্রেম ভরে এত আপ্লুত হলো যে তিনি সহসা বিদুরকে প্রত্যুত্তর প্রদান করতে পারলেন না। কিছুক্ষণ পর উদ্ধব সমাধি থেকে বাহ্য দশায় ফিরে এসে বিদুরকে বলতে লাগলেন, কৃষ্ণ সূর্য অস্তমিত হওয়াতে আমাদের গৃহ কাল সর্বদারা গ্রস্ত হয়েছে। যদুগণ ভগবান শ্রীকৃষ্ণের সাথে একত্রে বাস করেও যখন শ্রীকৃষ্ণের ভগবত্ব উপলব্ধি করতে পারেনি, তখন তা থেকে আর বিস্ময়ের বিষয় কি হতে পারে যে কৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো, কৃষ্ণ সূর্য সম্ভব মায়া হয় অন্ধকার। সেই কৃষ্ণ সূর্য অস্তমিত হওয়ার পর অন্ধকার রূপী কাল সর্প আমাদেরকে গ্রাস করেছে, তাই আমরা কিভাবে ভালো থাকতে পারি? শ্রীকৃষ্ণের মূর্তি হচ্ছে গোলকের নিত্যধন কৃষ্ণ রূপ, যা ভগবান এই জগতে স্বীয় যোগমায়া বলে প্রকট করেছেন। সেই মূর্তি মর্ত্যলীলার উপযোগী, একটি স্বয়ং শ্রীকৃষ্ণের চিত্তাকর্ষক এবং সমস্ত ভূষণেরও শোভা বর্ধক। শ্রীকৃষ্ণের সেই হাস্য লাস্য লীলা অবলোকন করে ব্রজ শ্রীগণ নিশ্চেষ্টের ন্যায় অবস্থান করতেন। ভগবান কর্তৃক আশ্রিত বর্গের রূপ নিভীর শান্তরূপ ভগবত ভক্ত ও অশান্ত স্বভাব ভগবত বহির্মুখ অসুরকুল। অসুরকুল যখন ভগবানের প্রতি কিরণ আরম্ভ করে, তখন ভগবান করুণা পরবশ হয়ে প্রাকৃত জন্মরহিত হয়ে অগ্নির যেমন কাষ্টি আবির্ভূত হয়, সেই প্রকার মহৎ স্রষ্টা কারণাব্দিশায়ীর অংশে প্রপঞ্চ অবতীর্ণ হন। অর্থাৎ ভগবানের আশ্রিত বর্গ মানে কি বোঝানো হচ্ছে? যারা ভগবানের কাছে আশ্রয় গ্রহণ করেছে, অর্থাৎ জীবাত্মা তার দু প্রকার, এক হচ্ছে ভক্ত আরেকটা হচ্ছে অভক্ত। অভক্তরা কিভাবে ভগবানের আশ্রিত? অভক্তরা কিভাবে ভগবানের আশ্রিত? সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, ফরজিরা যেরকম তারাও সরকারেরই আশ্রিত, কিন্তু তারা সরকারকে মানছে না। কিন্তু যারা সাধারণ নাগরিক তারা সরকারকে মানছে। বাবার দুটো ছেলে আছে, দুজনেই বাবার আশ্রিত, বাবার উপর নির্ভর করছে, বাবাই এদেরকে ভরণ পোষণ করছে। কিন্তু একটা ছেলে বাবার কথা মানছে অনুগত ছেলে, আরেকটা হচ্ছে অবাধ্য ছেলে ছেলে। তাই ভক্ত অভক্ত যেই হোক না কেন তারা ভগবানের আশ্রিত, কিন্তু ভক্তরা ভগবানের অনুগত, অভক্তরা ভগবানের অনুগত না, দু ধরনের আছে। তো যখন এদের মধ্যে সমস্যা হয়, এই অভক্ত এবং ভক্তের মধ্যে সংঘর্ষ হয়, ঠিক যেরকম হলো যে বাসে বাসে যখন সংঘর্ষ হয় না, দাবানল আগুন জ্বলে ওঠে, একইভাবে যখন ভক্ত এবং অভক্তের মধ্যে সংঘর্ষ হয়, তখন আগুনের ন্যায় ভগবান আবির্ভূত হন, প্রকট হন, এবং তিনি তার মহৎ অংশ অর্থাৎ অন্যান্য সমস্ত অংশ বিগ্রহ যেগুলি আছে অংশ প্রকাশ সবাইকে নিয়ে একসাথে আসেন। প্রপঞ্চ মানে হচ্ছে জগৎ। উদ্ধব আরো বললেন যে অজ পুরুষ ভগবানের জন্ম, শত্রুভয়ে ব্রজে বাস ও মধুরা পরিত্যাগ, এই যে বিভিন্ন লীলা আছে তা আমার চিত্তকে ব্যথিত করছে। কৃষ্ণ বিদ্বেষী শিশুপাল পর্যন্ত যোগীগণের বাঞ্ছিত মুক্তি লাভ করেছে। শিশুপাল ছিল ভগবানের বিদ্বেষী, কিন্তু সে এমন গতি লাভ করেছে যা যোগীরা লাভ করে থাকেন। যে সকল বীর যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণকে দর্শন করতে করতে প্রাণ ত্যাগ করেছেন, তারাও বিষ্ণুপদ প্রাপ্ত হয়েছেন। শ্রীকৃষ্ণ ত্রিশক্তির অধীশ্বর, তিনটে শক্তির অধীশ্বর আমরা দেখবো, সেটি তার সমান বা তার থেকে অধিক আর কেউ নেই। কিন্তু সেই শ্রীকৃষ্ণ যখন উগ্রসেনের সম্মুখে ভৃত্যভাবের অভিনয় করেছিলেন, তা স্মরণ করে হৃদয় ব্যাকুল হচ্ছে আমার। শ্রীকৃষ্ণ ব্যতীত আর কেউই দয়ালু বা শরণ্য নেই, অর্থাৎ শরণ গ্রহণ করার যোগ্য নেই। তিনি পুতনাকে পর্যন্ত ধাত্রী প্রাপ্য গতি প্রদান করেছিলেন, পুতনাকে সেই গতি প্রদান করেছিলেন। সেই শ্রীকৃষ্ণ পৃথিবীর মঙ্গল বিধানার্থে ব্রহ্মার প্রার্থনায় দেবকীর গর্ভে অবতীর্ণ হন। ব্রহ্ম প্রার্থনা করেছিলেন, তিনি দেবকীর গর্ভে এসেছিলেন। তিনি ব্রজে জন্মলীলা, গোপবালক সহ যমুনার তটে গোবৎস চারণ লীলা, ব্রজবাসীগণের দর্শনীয় কৌমার লীলা, কংসপ্রেরিত অসুরগণের নিপাত লীলা, কালীয় দমন, গোবর্ধন ধারণ, শারদ শুভ্র যামিনীতে রাসক্রীড়া প্রভৃতি বিবিধ লীলা সম্পন্ন করেছেন, সংগঠন করেছেন। তো প্রথম শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে শিশুক উবাত শিশুক সুখদেব গোস্বামী বলছেন যে ভগবৎ স্মৃতিজনিত তীব্র উৎকণ্ঠার ফলে উদ্ধবের তৎক্ষণাৎ প্রদানে অক্ষমতা। আগের অধ্যায়ে আমরা দেখলাম যে বিদুর প্রশ্ন করেছেন যে হে উদ্ধব, আপনি কৃপা করে আমার কাছে ভগবানের লীলা মহিমা বর্ণনা করুন। আর এই অধ্যায়ের প্রথম শ্লোক থেকে সেই ধারাবাহিক কথায় উদ্ধব বলছেন, তিনি কিছু বলতেই পারছেন না, স্তম্ভিত হয়ে গেছেন। আগের অধ্যায়ে দেখেছিলাম আমরা যে বিদুর এসে উদ্ধবকে আলিঙ্গন করছেন, কিন্তু উদ্ধব কোনো প্রত্যুত্তর করতে পারছেন না, তিনি ভগবানের স্মৃতিতে তিনি একদম স্তম্ভ হয়ে গেছেন। তিনি বাহ্যিক আবেশ নেই, তার পর্যাবেশ নেই। তো এখন এখানেও এরকম বলা হচ্ছে তিনি আবার ভগবানের কথা স্মরণ করছেন, স্মরণ করে তিনি তীব্র উৎকণ্ঠা, কথা বলতে পারছেন না তিনি। দ্বিতীয় শ্লোকে বলা হচ্ছে তার উদ্ধবের সেই তীব্র স্থিতি বলা হচ্ছে, তিনি কিভাবে বাল্য অবস্থা থেকে কৃষ্ণসেবায় মগ্ন ছিলেন, বাল্যকাল থেকে তার মা তাকে ডাকতেন প্রাতরাশ গ্রহণ করার জন্য, কিন্তু তিনি তা গ্রহণ করতে ইচ্ছা করতেন না, এত মগ্ন ছিলেন। আমরা দেখতে পাই সেটা ছোটো বাচ্চাদের ক্ষেত্রে, তারা এত মগ্ন থাকে খেলা করতে, তাদেরকে ডেকে ঘরে আনা যায় না, এত মগ্ন থাকে, অবিনিবিষ্ট, অবিনিবেশ, একান্তমতি, সেরকম একান্তমতি শুদ্ধ ভক্তদের ভগবানের প্রতি থাকে, ভগবানকে ভুলে যান না। তাৎপর্য প্রভুপাদ বলছেন এইগুলি হচ্ছে নিত্যসিদ্ধ ভক্তের লক্ষণ, নিত্যসিদ্ধ ভক্তরা কখনো ভগবানকে ভুলে যান না। এবং আরো বলছেন এটি হচ্ছে ভক্ত পরিবারে জন্মগ্রহণের সুবিধা। কি সুবিধা? তেনা ছোটবেলা থেকেই ভক্ত পরিবারে একটা সংস্কৃতি থাকে যে ছেলেমেয়েরা যারা আছেন তারা ভগবানের সেবায় যুক্ত থাকেন, এবং ভগবত স্মৃতি। প্রভুপাদ তাৎপর্য বলছেন আমাদের পরিবারে, অর্থাৎ প্রভুপাদের পরিবারে, প্রভুপাদ ভক্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তার পিতা তাকে রাধা গোবিন্দের বিগ্রহ এনে দিয়েছিলেন, তো সেটা নিয়ে তিনি খেলা করতেন, সেটাতে তার খেলার ইয়ে ছিল, বিষয় ছিল। তো যে জীব ইতিমধ্যে ভক্তিমার্গে উন্নতি সাধন করেছেন তিনি এই প্রকার সংস্কার সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ পান, সে কথা ভগবত গীতায় প্রতিপন্ন করা হয়েছে। সুচিনাম শ্রীমতাম গেহে যোগ ভ্রষ্ট বিজায়তে, প্রভুপাদ বলছেন তাৎপর্যে যে এই ধরনের যোগ ভ্রষ্ট ব্যক্তিরা তারা সেরকম সুচি এবং শ্রীমতাম গেহে, সেরকম সুচি মানে হচ্ছে ব্রাহ্মণ বলা হচ্ছে, শ্রীমতাম মানে হচ্ছে বৈশ্যদের, বৈশ্যদের পরিবারেও তারা তিনি আসতে পারেন। এতে হলে কি হবে না, এই ধরনের পরিবারে ভগবানের সেবা একটা কালচার থাকে, একটা সংস্কৃতি থাকে, হয়তো তারা বৈশ্যরা হয়তো ভগবানের ভক্ত না থাকলেও কিছু পরিবারে ঠাকুরমা বা দাদা ঠাকুরদা থাকেন, সেরকম তারা ভগবানের ভক্তি করেন, জপ করে বিভিন্ন ব্রত পূজা উপকরণ করা হয়, পূজা পালন করা হয়, এর ফলে একটা সংস্কৃতি, ভগবানের প্রতি একটা বিশ্বাস আসে ধীরে 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 ধীরে। এই জন্য বলা হচ্ছে যে ভারতে একটা বিজ্ঞানের একটা ইয়ে আছে, বিজ্ঞানীদের নাসা আছে আমেরিকায়, এরকম ভারতে বিজ্ঞানীদের যে সংস্থা আছে সেই সংস্থার যে প্রধান, তিনি কি করেন প্রতিবার যখন একটা রকেট বা সেই মহাকাশে যখন কোনো যান উৎক্ষেপণ করা হয় তার আগে তিনি গিয়ে উরুপিতে বা ইয়েতে গিয়ে ওই কি বলে থাকে তিরুপতি বালাজের মন্দিরে পূজা দিয়ে আসেন তিনি। বিজ্ঞানী, বিজ্ঞানীরা ভগবানকে বিশ্বাস করে না, তারপরেও সে রকেট ছাড়ার আগে গিয়ে ভগবানের পূজা করে, পূজা দিয়ে আসে না, যদি ভগবান থেকে থাকে তো সেরকম একটা কালচার একটা ইয়ে থাকে। এই জন্য এক জায়গায় চৈতন্য চরিতামৃতের এক জায়গায় প্রভুপাদ বলছেন সহদিয়া যারা আছে, সহদিয়া বলছেন এরা সহজ প্রচার করছে, কিন্তু সহদিয়া কমপক্ষে জাগতিক ব্যক্তিদের থেকে কিছুটা ভালো আছে। কেন ভালো? কমপক্ষে কিছু একটা করছে তারা, এবং কমপক্ষে করছে মানে কেন বলছেন, যদি তারা ভগবানের, তাদের সমস্যা হচ্ছে তাদের ফিলোসফিটা ক্লিয়ার না, দর্শনটা ক্লিয়ার না তাদের, তারা হয়তো ভগবানের ভক্তি টুকটাক ভক্তি করছে, এই করছে সেই করছে, কিন্তু তারা সেই সাথে সাথে অন্য অনেক কিছু করছে, তাদের সিদ্ধান্তটা ক্লিয়ার না, সুস্পষ্ট না, কিন্তু তারা যদি ভগবানের কৃপায় বা ভক্তদের কৃপায় ভাগ্যগুণ যদি সিদ্ধান্ত সুস্পষ্ট হয় তাহলে তারা খুব দ্রুত ভক্তিতে আরো অনেক প্রগতি করতে পারে, দ্রুত প্রগতি করতে পারে। হ্যাঁ, চৈতন্যচরিতামৃতের এই জায়গায় তাৎপর্য বলছেন। কিন্তু যেমন সহজ কথা বলতে গেছে, বাঙালি বাংলায় জন্মগ্রহণ করছেন, ভারতে জন্মগ্রহণ করছেন, সেরকম সংস্কার সম্পন্ন পরিবারে এবং তারপরে কৃষ্ণভক্তে যুক্ত হয়েছে, আবার কেউ আমেরিকাতে বা রাশিয়ায় জন্মগ্রহণ করেছেন, তিনিও কৃষ্ণভক্তে যুক্ত হয়েছেন, তিনিও ভক্তি করছেন, একজন ভারতীয় বৈষ্ণব, তিনিও যদি এই কথাটা ঠিক না, ভারতীয় বৈষ্ণব আমেরিকান বৈষ্ণব কোথাটা জাতি বৈষ্ণবের জাতি বুদ্ধি, কিন্তু তিনি দেখা যাচ্ছে কি না, তার ভক্ত হওয়ার আগে থেকে তার পরিবারে একটা সংস্কার পেয়ে এসছেন তিনি ধীরে 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 ধীরে। কিন্তু ওই বৈষ্ণব ভক্ত যিনি আমেরিকায় বা পাশ্চাত্য দেশে জন্মগ্রহণ করেছেন তার সেরকম সংস্কার ছিল না, তাই তিনি যখন ভক্তিতে যুক্ত হন তিনি চাইলে শুদ্ধ ভক্তি করতে পারেন, শুদ্ধ ভক্তিতে কোনো বাধা নেই, জাতি কৃষ্ণ ভজন নাহি জাতি কুলাদি বিচার, ভক্তি করতে কোনো জাতিকুল বিচার নেই, ভারতীয় জন্মগ্রহণকারী যে বৈষ্ণব তিনিও কৃষ্ণ ভক্তি শুদ্ধ ভক্তি করতে পারেন, আমেরিকায় জন্মগ্রহণকারী বৈষ্ণব তিনিও শুদ্ধ ভক্তি করতে পারেন, কিন্তু সচরাচর দেখা যায় যে যিনি সেরকম কোনো ব্যাকগ্রাউন্ড যাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নেই যার, তার সেখান থেকে উঠে আসতে এবং ভক্ত হওয়ার পরও অনন্য ভক্তি করতে একান্তভাবে কিছুটা বাধা থেকে যায়, বাধা থেকে যায়। যেমন একটা যেমন প্রভুপাদ একজন একবার গেছেন ইয়ে করছেন, তো ভাগবত মানে পৃষ্ঠা গুনছে না কি ইয়ে করছে কাগজ গুনছে, গুনতে গুনতে মুখের লালা লাগিয়ে ইয়ে করছে গুনছে, প্রভু বলছে এটা কি করছো তুমি, প্রভু বলছে এটা আমি কাগজ গুনছি, কাগজে টাকা গুনছে না কাগজ গুনছে এরকম, তো এটাকে সহজ করার জন্য হাতটা ভেজানোর জন্য থুতু লাগিয়ে আমি গুনছি, পুরো বলছেন এরকম না, দরকার হয় পানি রাখতে পারো, জল জলে ভিজিয়ে করতে পারো, এটা এটা হচ্ছে কি নোংরা জিনিস, মুখে তুমি লাগাচ্ছ হাত, ঠিক আছে প্রভুপাদ, তো এটা করছেন প্রভুপাদ যাচ্ছেন চলে যাচ্ছেন, এতক্ষণ ধরে তিনি পানি দিয়েই করছেন, পানি শেষ হয়ে গেছে, পানি শেষ জল শেষ, আরে আরো অল্প অল্প কিছু জিনিস কাগজ বাকি রয়ে গেছে, এখন চিন্তা করছে এখন যাবো জল নিয়ে আসবো আবার আবার বলবো, প্রভুপাদ যাচ্ছেন বা প্রভুপাদ চলে গেছেন একটু করে নেই আমি, আবার আবার যেই মুখে লাগিয়েছেন প্রভুপাদ চলে আসছেন দরজায়, কি হচ্ছে তুমি, তো ছোটখাটো ব্যাপার অনেক কিছু, যেমন আমাদের বাঙালি সংস্কৃতি বা ভারতীয় সংস্কৃতি সহজে বলছেন বলতেন ছোটোবেলা থেকে, যেমন আমাকে অনেক আমি শুনেছি প্রশ্ন করে দাঁড়িয়ে প্রশ্ন না করতে বলতেন, এটা একটা সাইন্টিফিক কারণও আছে প্লাস আমাদের সংস্কৃতিতেও একটা ব্যাপার আছে এখানে বলা হয়, কিন্তু সেই পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে দেখা যাচ্ছে না সেরকম ভাব নেই, ওই জন্য ভক্তিতে আসার পরে ওই জিনিসগুলো ছেড়ে আসা এটা কঠিন ব্যাপার, কিন্তু কেউ চাইলে এটা মানে অতিক্রম করতে পারেন, ভক্তিতে কোনো বাধা নেই, ভগবান বাঁচতে চার ভেদভাব করবে না, ইনি আমেরিকান ইনি ভারতীয় না, কিন্তু দেখা যাচ্ছে কি একটা পিছু টান থেকে যায়, পিছু টান থেকে যায় একটা এই সমস্ত কিছু অতিক্রম করা, তো সেজন্যে সেরকম, কিন্তু অন্যদিক দেখতে দেখতে গেলে আবার কৃষ্ণভক্তির এগুলো ইয়ে নেই, যেমন প্রভুপাদের লীলা আছে, একটা প্রভুপাদ বৃন্দাবনে যখন ছিলেন তো প্রভুপাদের শিষ্যরা পাশ্চাত্যের শিষ্যরা তারা মন্দির দেখতে গেছে, বৃন্দাবনে গোস্বামীদের মন্দির দেখতে গেছে, তারা এসে বলছে প্রভুপাদকে যে প্রভুপাদ আমরা অমুক একটা মন্দিরে গেছিলাম, এই গোস্বামীর মন্দির, তো ওখানকার যে পূজারী আছেন সেবায়েত তিনি আমাদেরকে দেখে বলছেন তোমরা যারা বিদেশি ভক্ত খুব ভালো ভক্ত, তোমরা ভালো করে ভক্তি করছো, তোমরা তোমরা তোমাদের সেরকম পাশ্চাত্যের বিদেশি ব্যাকগ্রাউন্ড থাকার পরেও তোমরা ভক্তি করছো এখানে এসে, খুব ভালো তোমরা ভক্তি করে যাও, আর আগামী জন্মে তোমরা বৃন্দাবনে গোস্বামী পরিবারে জন্মগ্রহণ করবে, তারপরে তোমরা ভক্তি করে করে ভগবত ধামে চলে যাবে, এরকম বলছেন আমাদের, খুব প্রশংসা করছেন, তারা ভাবছে তারা তাদের খুব প্রশংসা করেছে ওই গোস্বামী মানে প্রভুপাদের শিষ্যরা মনে করছে, প্রভুপাদ শুনে খুব রেগে গেছেন, মানে তুমি ওকে কিছু বলতে পারলে না, তুমি যাও এখন গিয়ে ওকে বলো যে আপনি ভগবানের সেবা করছেন খুব সুন্দর করে, খুব ভালো। আপনি গোস্বামী পরিবারে জন্মগ্রহণ করেছেন, ভগবানের সেবা করতে থাকুন, করতে করতে আপনি আরো শুদ্ধ হবেন, আগামী জন্মে আপনি আমেরিকাতে হিপি পরে হিপি হিপি হয়ে জন্মগ্রহণ করবেন, তারপর আপনি সেখানে হরে কৃষ্ণ আন্দোলনে যুক্ত হবেন, ইসকনের ভক্ত হয়ে তারপর ভগবত ধামে যাবেন। যা ওকে বলে আসো গিয়ে সেরকম। তো সেরকম ব্যাপার আছে যে না, কৃষ্ণ ভক্তিতে কোনো জাতি ভেদের কোনো ব্যাপার নেই। তারপরে সহজ ব্যাপার যেটা হচ্ছে, যেমন সেই ব্যাপারটা অনেক আলোচনা করছেন আচার্যরা, যেমন ষট্কর্ম নিপুণ বিপ্র মন্ত্রস্তন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরুর ন স্যাদ বৈষ্ণব সপচ গুরু। কেউ যদি কোনো ব্রাহ্মণ যদি সৎকর্মে নিপুণ হয়, ব্রাহ্মণদের স্বরকর্ম আছে, যাগ যজ্ঞ দান এগুলো সব নিপুণ হয়, মন্ত্রতন্ত্র সমস্ত মন্ত্রতন্ত্রে বিচরণ করে, কিন্তু ভগবানের ভক্ত না হয় তো তাকে পরিত্যাগ করা উচিত। কিন্তু যদি সপচ মানে হচ্ছে কুকুর ভুজি চণ্ডাল, সে যদি ভগবানের ভক্ত হয় তাহলে তাকে গুরুরূপে গ্রহণ করা যায়, বা তিনিও গুরু হওয়ার যোগ্য, অর্থাৎ তিনিও তিনি ভক্ত মূল কথা হচ্ছে এটা। এবং তিনি ব্রাহ্মণকে বৈষ্ণব মানে তিনি ব্রাহ্মণকে অতিক্রম করেছেন, ব্রাহ্মণত্বকে অতিক্রম করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে মনে করুন কোনো ব্যক্তি চণ্ডাল পরিবারে জন্মগ্রহণ করেছেন, তারপরে তিনি ভক্তিতে যুক্ত হয়েছেন, ভক্তি করছেন, এখন তিনি বৈষ্ণব, তিনি হয়তো কোনো জাতি ব্রাহ্মণ থেকে ঊর্ধ্বে আছেন, তার মানে কি এখন তিনি কি যজ্ঞটজ্ঞ করতে পারবেন, এখন যজ্ঞ ক্রিয়া এইসব করতে পারবেন কিনা? তিনি করতে পার, তার সেই যোগ্যতা দেওয়া আছে, কিন্তু তিনি জানেন না সেটা কীভাবে করতে হবে, তাকে সংস্কার দেওয়া হয়নি, সেটা তাকে সেই ট্রেনিং দেওয়া হয়নি, তাকে তিনি যদি ট্রেনিং গ্রহণ করেন তারপরে হয়তো তিনি সেটা করতে পারেন, তাকে সেই প্রশিক্ষণ দেওয়া হয়নি। প্রশিক্ষণ দেওয়ার যদি সে যোগ্যতার একটা ব্যাপার হচ্ছে কি, আপনি এই ভাগবত বিচার কোর্সের প্রণামী পরিশোধ করেছেন, আপনাকে আইডি কার্ড দেওয়া হয়েছে বা দেওয়া হবে, তার মানে কি আপনি এই ক্লাসে প্রবেশ করার যোগ্য, ঠিক না? তার মানে এমন ক্লাসে প্রবেশ করছে, আপনি হয়তো প্রণামীতে নাও আসতে পারেন ক্লাসে, পুরো কোর্সের প্রণামী দিয়ে দ্বাদশ স্কন্ধ পর্যন্ত প্রণামী দিয়ে দিলেন যা টাকা লাগে, কিন্তু কোর্সে নাও আসতে পারেন আপনি, ঠিক না? তো আপনি যোগ্য আর আপনি যুক্ত দুটা কথা, যোগ্য আর যুক্ত দুটা কথা। আমি যোগ্য মানে আমি দরজায় দাঁড়িয়ে আছি, আমি ঘরে প্রবেশ করার দরজাটা খোলা আছে, ঘরে চাইলেই ঢুকতে পারি, করে কেউ বাধা দেবে না আমাকে, কিন্তু আমি ঢুকবো কিনা এটা হচ্ছে কথা, আমি তো বেরিয়ে গেলে ওখান থেকে চলে যেতে পারি। তাই সেরকম সেই যদি ভক্তিতে যুক্ত হন কেউ, তিনি শুদ্ধ ভক্তি করার যোগ্য বা তিনি সেই যাগযজ্ঞ করার যোগ্য, কিন্তু তিনি যুক্ত কখন হবেন, প্রশিক্ষণ দেওয়ার পরে। তো এই জন্য আরেকটা ব্যাপারে আমরা রিসেন্টলি আলোচনা করছিলাম যে ঠিক যেরকম ভক্তদের মধ্যে যেমন বিবাহ কর্ম হয়, এটা একটা দশবিধ ক্রিয়া সংস্কার কর্ম, তো ভক্তদের মধ্যে জাতি ভেদ বিচার নেই, জৈব ধর্মে ভক্তিবৃন্দ আলোচনা করছেন একটা পাঠিয়েতে, যবন বৈষ্ণব যবন কুলে জন্মগ্রহণকারী, আবার তিনি যদি ভগবানের ভক্ত বৈষ্ণব হন যবন বৈষ্ণব, আবার যদি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণকারী কোনো বৈষ্ণব, তো যবন বৈষ্ণব তিনি কি ব্রাহ্মণ কোনো কন্যা ব্রাহ্মণ বৈষ্ণব পরিবারের বা ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করতে পারেন কি না আলোচনা করছেন ভক্তিবৃন্দ। বলছেন যখন বৈষ্ণবত্ব মানে হচ্ছে এটা এই সমস্ত কিছুর ঊর্ধ্বে, বিবাহ বন্ধন এই সমস্ত কিছুর ঊর্ধ্বে, নিরপেক্ষ যেটা আমরা বলছিলাম, সনিষ্ঠ পরিনিষ্ঠ নিরপেক্ষ সাধু বৈষ্ণবত্ব মানে বলা হচ্ছে, সেখানে কোনো ভেদ নেই, সেখানে কোনো ভেদ নেই, কিন্তু যেহেতু আপনি বিবাহ করছেন তার মানে এটা নিরপেক্ষ কাজ না, এটা নিজের সনিষ্ঠ পরিনিষ্ঠ সেই লেভেলের কাজ আপনি করছেন, এটা নিরপেক্ষ স্তরে না, সেটা যারা আগে ছিলেন ক্লাসে নিরপেক্ষ বৈষ্ণব বলতে তিনি অনন্য ভক্তি করছেন, তাই নিরপেক্ষ ভক্তিতে কোনো ভেদাভেদ নেই, কিন্তু যেহেতু আপনি একটা বিবাহ বন্ধন একটা বর্ণাশ্রমের কাজ, বর্ণাশ্রমের অন্তর্গত সংস্কার কর্ম, তো যেহেতু আপনি বিবাহ করছেন তা বর্ণাশ্রমের অন্তর্গত কাজ করেন, তাহলে সেজন্য আপনাকে বর্ণাশ্রমের নীতি নিয়ম পালন করা উচিত, তাহলে সেখানে পালন করা উচিত। কিন্তু ব্রাহ্মণ বৈষ্ণব এবং কোনো জগৎপুরুষ একসাথে বসে খাবার খেতে পারবেন কিনা? না, খাবার খাওয়া উচিত না একসাথে বসে। কেউ যদি কৃষ্ণপ্রসাদ খাচ্ছেন তাহলে খেতে পারেন একসাথে, কারণ কৃষ্ণপ্রসাদ তো হচ্ছে নির্গুণ। সাধারণ খাবার খাচ্ছেন একসাথে বসে খাওয়া উচিত না, সাধারণ কথা। তো এই একই ক্ষেত্রে ব্যাপার, বিভিন্ন বিভিন্ন পরিস্থিতি এখন আছে, এখানে বিবেচনা বোধ আছে, বিবেচনা আলোচনা করছেন শুরুর দিকে আলোচনা করছেন। তো সেজন্য আমরা এই জন্য এই জিনিসটা আমরা ভুল করি, বা আমরা জিনিসটা ভুল বুঝতে পারছি না, যে আমরা মনে করছি না আমরা তো ভক্ত, আমাদের মধ্যে কোনো ভেদ নেই, বিচার নেই। একটা ব্যাপার আছে, যেমন বিবাহ করার সময় ভক্তদের মধ্যে আমরা জ্যোতিষ বিচার করবো কিনা, বা অনেক সময় জাতি বলতে সেরকম না, ব্রাহ্মণ শুধু যাই হোক, কিন্তু বেসিক মৌলিক যে একটা বিচার আচার করবো কিনা, আসলে বলা হচ্ছে আত্মধর্ম করা উচিত আমাদের। কারণ কি না, সে তার একটা প্রভাব আছে, একটা গুণের একটা প্রভাব আছে। যিনি ব্রাহ্মণ বৈষ্ণব জন্মগ্রহণ করছেন তিনি তো আর অটোমেটিক আকাশ থেকে বলে গেছেন না, তিনি পূর্বকৃত কোনো পুণ্যকর্ম সুকৃতির ফলে ব্রাহ্মণ বংশে আসছেন তিনি। আবার যিনি যবন বা ম্লেচ্ছ পরিবারে জন্মগ্রহণ করেছেন তিনিও তো সেরকম কোন, তার সেরকম পাপ কর্মের ফলে তিনি সেখানে আসছেন, বা সেরকম পুণ্যকর্মের অভাবের ফলে সেখানে আসছেন। এবং তার যে সংস্কার, সংস্কারের মধ্যে কিছুটা পার্থক্য আছে, অনেক সময় ভাষা, অনেক সময় সংস্কার সংস্কৃতি, এই সমস্ত কিছু পার্থক্য আছে। তাই সেখানে জ্যোতিষ টোতিষ করলে ভালো, করা হয় না দেখে সেজন্য পরবর্তীতে এই গুণ মিলে না, তার ফলে দেখা যাচ্ছে অনেক বিবাহ বিচ্ছেদের ইয়ে হচ্ছে। প্রভুপাদের সময় প্রভুপাদ কিন্তু এই সমস্ত কিছু করেননি। প্রভুপাদের সময় প্রভুপাদ তিনি সাদা কালো, যেমন সাদা কালো ভেদ যেটা আছে, হোয়াইট স্কিন ব্ল্যাক স্কিন, প্রভুপাদ একসাথে হোয়াইট স্কিন ব্ল্যাক স্কিন একসাথে তিনি বিয়ে দিয়েছেন, আমেরিকান ইন্ডিয়ানের সাথে তিনি বিয়ে দিয়েছেন। কিন্তু প্রভুপাদের সময় কেন তিনি করেননি সেরকম, কারণ তখন যারা ছিলেন ভক্ত তারা তাদের লেভেল আমাদের লেভেল এক না, তারা অনন্যভাবে প্রভুপাদের স্মরণ গ্রহণ করেছিলেন। যারা প্রভুপাদের সময় যারা ছিলেন তারা অন্য কোনো বাদ বিচার না করে, আপনি দেখতে প্রভুপাদ লীলামৃত পড়লে দেখতে পাবেন কত স্মরণাগত ছিলেন তারা, তারা নিষ্কপটভাবে প্রভুপাদের কাছে স্মরণাগত হয়েছিলেন। তাই প্রভুপাদ এই সমস্ত বাহ্যিক বিষয় এগুলো হচ্ছে বাহ্যিক, জ্যোতিষ বিচার করা, জাতি বিচার করা, এগুলো হচ্ছে বাহ্যিক, প্রভুপাদ এগুলো বিচার করেননি কারণ তার স্মরণাগত ছিল। কিন্তু আমাদের সময় এখন কি আমরা সেরকম স্মরণাগত আছি? যদি আমরা সেরকম স্মরণাগত থাকি তাহলে আমরা এগুলি পরিহার করতে পারি, যদি আমরা স্মরণাগত না থাকি তাহলে আমাদের এটা গ্রহণ করা উচিত বর্ণাশ্রম ধর্ম। তো এইভাবে এই সমস্ত কিছুর কথা বর্ণনা করছেন প্রভুপাদ, যে কীভাবে ভক্ত পরিবারে জন্মগ্রহণ করা, এটা একটা সৌভাগ্যের ব্যাপার, এটা একটা বিশেষ কৃপার ব্যাপার, কৃপা প্রাপ্ত হয় সেই ভক্ত, সেখান থেকে ধীরে 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 একটা সংস্কার প্রাপ্ত হন। এই দশবিধ সংস্কার এই সমস্ত কিছুর গুরুত্ব আছে। যতক্ষণ পর্যন্ত না আমরা পূর্ণভাবে নিষ্কাম হয়ে, নিষ্কাম এবং নিষ্কপট হয়ে যতক্ষণ পর্যন্ত না আমরা ভগবানের শরণাগত হতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই বাহ্যিক নীতি নিয়ম পালন করা আবশ্যক। আর না হলে শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিম বিধি বিনা ঐকান্তিক হরের ভক্তির উৎপাত হয় এই কল্পতে। ঐকান্তিক মনে হচ্ছে আমি ঐকান্তিকভাবে করছি, কিন্তু যদি আমি আসলে ঐকান্তিক না হই এবং যথাযথ পন্থায় না হয়, মহাজনপন্থা, সেটা উৎপাত সৃষ্টি করতে পারে। শ্লোক তিন নম্বর শ্লোকে দেখুন ব্যাখ্যা করছেন, উদ্ধব তিনি শৈশব ছোটবেলা থেকে তিনি শুরু করে বার্ধক্যকাল বৃদ্ধ অবস্থা পর্যন্ত তিনি অটুট সেবা বৃত্তি ছিল, তার সেবা যে বৃত্তি ছিল অটুট ছিল। এবং বয়স্ক সময় পর্যন্ত তিনি কিভাবে এই যে ভগবানের প্রেমময়ী সেবা এবং জাগতিক কার্যকলাপ, এর মধ্যে যে পার্থক্য দেখানো হচ্ছে এখানে এই তাৎপর্য, ভগবানের প্রতি যে সেবা বৃত্তি ভক্তের, এটি কখনো শিথিল হয় না, এটি কখনো শিথিল হয় না। এবং বয়স বৃদ্ধির সাথে সাথে সেই প্রবণতা বৃদ্ধি পায়, উদ্যোগের সৃষ্টি হচ্ছিল। এবং এখানে অবসর গ্রহণের জন্য প্রশ্নই উঠে না, আমি অবসর নিলাম ছুটির দিন, ছুটির জন্য কোনো প্রশ্নই নেই এখানে। তারপর ভগবানের প্রতি প্রেমময়ী সেবায় কোনো রকম শ্রমের অনুভূতি হয় না, কোনো পরিশ্রম নেই এখানে, কেননা সেটি হচ্ছে চিন্ময় স্তরে, আত্মার স্তরে সেবা হচ্ছে। কিন্তু জাগতিক যে কার্যকলাপ আছে সে হচ্ছে দেহের স্তরে, আমাদের ছুটি নিতে হয়, পরিশ্রান্ত হই, আমরা ক্লান্ত হই, অবসর গ্রহণ করতে হয়, এবং যত আমরা বয়স বৃদ্ধি পাই তত আমাদের সেখান থেকে আমরা সেই সেবাভাব শিথিল হই জাগতিক ক্ষেত্রে, কিন্তু ভগবানের ভক্তির ক্ষেত্রে সেরকম না। কেউ তো সেবা করতে পারছেন না বাহ্যিকভাবে, একজন বয়স্ক ভক্ত, তার বয়স 50-60, তিনি হয়তো সেবা করতে পারছেন না, তার সেবার বৃদ্ধির কথা বলা হচ্ছে, সেরকমভাবে তিনি সেবা মনোভাব পোষণ করছেন, একইভাবে সে স্থূলতর বৃদ্ধি পাচ্ছে ভগবানের প্রতি। তো ভগবানের প্রতি সেবা এবং জাগতিক কার্যকলাপের মধ্যে পার্থক্য দেখানো হচ্ছে এখানে। চতুর্থ শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে যে ক্ষণকালের জন্য উদ্ধবের পূর্ণ মৌনতা, উদ্ধবপূর্ণ মৌন ছিলেন ক্ষণকালের জন্য, অল্প সময়ের জন্য। স মুহূর্ত অভূত তুষ্ণীম কৃষ্ণাঙ্গ্রি স্তয়া বৃষম তীব্রেণ ভক্তিযোগেন নিমগ্ন সাধু নিবৃত, তীব্র তীব্র ভক্তিযোগে তিনি মগ্ন ছিলেন সেখানে সেবাতে, এবং যার ফলে কি হচ্ছিল, ভগবান যেহেতু তার স্মরণ এবং যেটা আগে আগের অধ্যায়ে দেখেছিলাম আমরা যে ভগবানের ব্যক্তিগত উপস্থিতি এবং তার যে স্মরণ করেন মধ্যে কোনো পার্থক্য নেই। শ্লোক 5 ব্যাখ্যা করছেন, উদ্ধব তিনি তার সর্ব অঙ্গে পূর্ণ ভগবত প্রেমজনিত বিকাশ সঙ্গে প্রকাশ হচ্ছিল, সমস্ত অঙ্গে ভগবত প্রেমের বিকাশ বিকার লাভ করছিলেন। পুলকোদ ভিন্ন সর্বাঙ্গ মুঞ্চন মিল দৃশা সুচ পূর্ণার্থ লক্ষিত স্তেন স্নেহ প্রসব সম্পৃত, পুলকোদ ভিন্ন সর্বাঙ্গ, পুলকের দ্বারা তিনি সর্ব অঙ্গ তিনি পুলকিত হচ্ছিল। এটি হচ্ছে ভক্তি বিকাশের 3টি স্তর ব্যাখ্যা করেছেন প্রভুপাদ, বৈধি ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। সে বিধিমার্গ ভক্তি করতে 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 আমরা ভাবস্থলে উন্নীত হতে পারি এবং সেখান থেকে প্রেম ভক্তি লাভ করতে পারি, আমরা এক লাভে সেখানে উপনীত হতে পারি না, উন্নীত হতে পারি না, ধীরে ধীরে প্রদান করা হচ্ছে। শনকের ভগবত লোকা ত্রিলোকম পুনরাগত বিমৃজ নেত্রে বিদুরম বৃত্তাহোদ্ভব উৎস্মায়ন, 6 লোকে ব্যাখ্যা করছেন, উদ্ধব তখন বাহ্যিক জ্ঞান লাভ করলেন, উদ্ধব বাহ্য জ্ঞান লাভ করলেন এই প্রশ্ন, তার উচ্চ স্বরে প্রশ্ন শোনার পর সেখানে প্রভুপাদ ব্যাখ্যা করছেন এই তাৎপর্যে 6 প্রশ্নের শ্লোকের, যে ভগবানের যে ভক্ত তিনি পঞ্চভূত দ্বারা নির্মিত শরীর থাকলেও তিনি সর্বদাই ভগবানের ধারে বিরাজ করেন, জীবনমৃত যাকে বলা হচ্ছে বা জীবনমুক্ত যাকে বলা হচ্ছে, ভগবানের শুদ্ধ ভক্ত প্রকৃতপক্ষে জড়জাগতিক স্তরে থাকেন না, কেননা তিনি সর্বক্ষণ ভগবানের চিন্তায় মগ্ন থাকেন। যার মন যেখানে সে সেখানে আছে বলে না কোথায়, তো ভগবানের মন সবসময় ভগবানের চরণপদে নিমগ্ন আছে, মানে তিনি সবসময় বাহ্যিকভাবে তিনি জগতে থাকলেও তিনি তার মন সবসময় ভগবানের চরণ কমলে আছে এবং তিনি ভগবত ধামে অবস্থান করছেন। তো প্রভুপাদ এখানে ব্যাখ্যা করছেন, শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে রূপ গোস্বামীর প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভুর উপদেশ বর্ণনায় বদ্ধ জীবের অবস্থার পরিবর্তন বিশ্লেষণ করে বলা হয়েছে, ব্রহ্মাণ্ড ভ্রমিত কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোন ভাগ্যবান জীব সে পরে কি প্রথমে ভক্তিলতা বীজ পেল, প্রথম স্টেপ আমাদের এখানে 6 দেয়া আছে, প্রথম স্টেজ হচ্ছে কি ভক্তিলতা বীজ লাভ করলো। কিভাবে লাভ করবে, জন্ম জন্মান্তর ধরে কর্মফল ভোগকারী জীব শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করতে পারে, শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার ফলেই অর্থাৎ গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, ভক্তিলতা বীজ পেলাম তারপর কি হতো, হৃদয়ে রোপণ করলো, বালি হইয়া সেই বীজ পরে আরোপণ রোপণ করলাম, তারপর কি হবে, জল সেচ করতে হবে, শ্রবণ কীর্তন জলে করবেশন জল সিঞ্চন করে, তারপর সেই বীজটা ভক্তিলতায় পূর্ণ হবে, ধীরে 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 ভক্তিলতায় পরিণত হবে, এবং সেই বীজটা তখন আরো ব্যাপারে আছে এখানে, সেখানে বেড়া দিতে হবে, বেষ্টন দিতে হবে, যেন সেখানে মত্তহস্তি এসে সেই বীজটাকে বক্তিলতাকে ধ্বংস না করে। মত্তহস্তিটা কিসের মতো? বৈষ্ণবপরাজ মত্তহস্তি, মত্তহস্তির মতো। তারপর সেখানে আগাছা আছে, আগাছাটাকে তুলে ফেলতে হবে। আগাছাটা কিসের মতো? লাভ পূজা প্রতিষ্ঠাদি কুকিনাটি জীবহিংস, এগুলো হচ্ছে আগাছা। আগাছাগুলিকে না কাটলে আগাছাগুলি বাড়তে থাকবে, আগাছাগুলিও কাটলে ধীরে 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 সেই ভক্তি লতাটা বৃদ্ধি পেতে 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 ব্রহ্মাণ্ডকে ভেদ করবে। ব্রহ্মাণ্ড ভেদ করে সেটি বিরজা ভেদ করে দ্বারকা মথুরা দ্বারকা, তারপর গোলক বৃন্দাবনে প্রবেশ করবে। দ্বারকা গোলক বৃন্দাবনে প্রবেশ করে কৃষ্ণের চরণ স্পর্শ করবে। ঠিক যেরকম একটা লতা কি করে, লতা একটা বড় গাছের সাথে জড়িয়ে থাকে, সে তো নিজে নিজে উঠতে পারে না উপরে। একটা এই জন্য লতা যখন চাষ করা হয় এখানে একটা দেয়া হয়, কি বলে, খুঁকি দেয়া হয়, লাঠি দেয়া হয়, বা কোনো গাছের সাথে 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 সে বেড়ে ওঠে লতাটা। একইভাবে সেই লতাটা ধীরে 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 বাড়তে 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 কৃষ্ণের চরণ স্পর্শ করে এবং কৃষ্ণের চরণ বেয়ে উপরে উঠে, সেটা বলা হচ্ছে। এবং তখন সেখানে সেই ফল আসে, প্রেম ফল। তো এখন ভক্তি লতাটা কোথায় পৌঁছে গেছে? গোলক বৃন্দাবনে, কৃষ্ণের চরণে। কিন্তু সেই মালি কোথায় আছেন? তিনি এই জগতেই আছেন, মালি এই জড়জগতেই বসে আছেন। অর্থাৎ তিনি আমাদের মধ্যেই, আমাদের সামনে সামনে ঘোরাফেরা করছেন, আমাদের পাশে সামনেই দেখতে পেতে থাকি আমরা। তার ভক্তিলতা বীজটা ওখানে পৌঁছে গেছে। এবং তিনি এমন না যে তিনি এখন বন্ধ সবকিছু বসে আছে আরাম করছেন, না, তিনি নিরন্তর এখানে থেকেই জলসিঞ্চন অব্যাহত করছেন। তার শ্রবণ কীর্তন অব্যাহত চলছে, তার একেবারে তো জীবন মুক্ত, এখানে থেকে প্রেম প্রতিদিন আস্বাদন করছেন তিনি। এই জন্য ব্যাপার হচ্ছে এমন, যেমন না যে আমাদেরকে এটা হচ্ছে আমাদের গৌড়ীয় সিদ্ধান্ত পরম্পরায় সেই সিদ্ধান্ত প্রদান করা হচ্ছে। আগে দেখেছি আমরা স্বনিষ্ঠ পরিনিষ্ঠ নিরপেক্ষ, স্বনিষ্ঠ করা, কার মনে হয় স্বনিষ্ঠ করা? স্বনিষ্ঠ মানে হচ্ছে তারা যারা এখনো ধর্ম অর্থ কাম মোক্ষ এগুলো কিছুটা আকৃষ্ট আছে, তারাও ভগবানের ভক্তি করছে কিন্তু তারা কিছুটা ধর্ম অর্থ কাম মোক্ষের প্রতি আকর্ষণ আছে, ধীরে 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 তারা উন্নত হচ্ছে। পরিনিষ্ঠ মানে তারা না, তারা ধর্ম অর্থ কাম মোক্ষ চায় না, তারা ধর্ম অর্থ কাম মোক্ষ চায়, তারা মুক্ত হতে চায়, বা তারাও প্রেম লাভ করতে চায় এবং তারা বর্ণাশ্রম অনুসরণ করছেন। স্বনিষ্ঠরাও বর্ণাশ্রম অনুসরণ করছেন, পরিনিষ্ঠরাও বর্ণাশ্রম অনুসরণ করছেন, আর নিরপেক্ষ বৈষ্ণব তারা বর্ণাশ্রমের ঊর্ধ্বে। সাধারণত মধ্য সম্প্রদায়ে তারা স্বনিষ্ঠ, যে কথা বলা হয় স্বনিষ্ঠ সম্প্রদায় কেন বলা হচ্ছে, তিনটা ট্রেক বা তিনটা রাস্তা বলা হচ্ছে, তিনটা রাস্তা স্বনিষ্ঠ পরিনিষ্ঠ নিরপেক্ষ। তো স্বনিষ্ঠ যারা আছে তাদের হৃদ বিশুদ্ধি বলা হচ্ছে, হৃদয় বিশুদ্ধ হবে। হৃদয় বিশুদ্ধ হওয়ার পর তারা সেই আবার আরেকটা আছে বলা হচ্ছে সেই গুণীভূতা প্রধানীভূতা কেবলা ভক্তি, গুণীভূতা প্রধানীভূতা কেবলা ভক্তি। জিনিসটা আমরা একটু দেখাই, এই হচ্ছে তিনটা, এই হচ্ছে তিনটা রাস্তার মাধ্যমে ভগবানের কাছে যাওয়া যায়। এটা হচ্ছে আড়াআড়ি ভাবে দেওয়া আছে বা লম্বালম্বী ভাবে দেওয়া আছে এই রাস্তা। এখন লম্বালম্বী ভাবে এখানে আসবে যে ঘনীভূত মানে কি? ঘনীভূত মানে কি বলছিলাম আমরা, মনে আছে কার? গুণীভূতা ভক্তি মানে, হ্যাঁ এখানে, হ্যাঁ এখানে না, এটা ভক্তি মিশ্র কর্ম, অর্থাৎ ভক্তিটা কম গুণটা বেশি, একদম নিচের যেটা আছে গুণীভূতা, আর তার উপরে আছে প্রধানীভূতা। এখানে ভক্তির প্রাধান্য বেশি কিন্তু গুণের প্রাধান্য কম, কর্ম জ্ঞান ত্রিগুণের প্রাধান্য কম, আর তার উপরে হচ্ছে কেবলা ভক্তি, নিখাদ খাঁটি। এখন এটা হচ্ছে আড়াআড়ি, এটা হচ্ছে লম্বালম্বি, অর্থাৎ গুণীভূতা প্রধানীভূতা কেবলা হচ্ছে আড়াআড়ি, অনিষ্ট পরনিষ্ঠ কেবলা হচ্ছে, এটা একটা নিরপেক্ষ, এটা বলা হচ্ছে নিরপেক্ষ। এখন এই দেখুন তিনটা রাস্তা আছে, তো তো মধ্যমাচার্য সম্প্রদায়ে তারা এই রাস্তাটাকে অনুসরণ করে, শ্রী সম্প্রদায়ে তারা এই এই রাস্তাটাকে অনুসরণ করে, আর নিরপেক্ষ বা আমাদের গৌড়ীয় সম্প্রদায়ে আমরা এই রাস্তাটাকে আমরা অনুসরণ করা হচ্ছে। তো এই রাস্তাটা বলা হচ্ছে অনেক অনেক জন্মের পর তারা ভগবানের শুদ্ধ ভক্তি লাভ করে ভগবান নামে পৌঁছাতে পারে, অনেক অনেক লাইফ, এক জন্ম না। তো গুণীভূত, তারা গুণীভূতা ভক্তি করে, তারা গুণীভূতা ভক্তির স্তরে আছে, অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ এগুলোর উপরে জোর বেশি, তারপরে হৃদ বিশুদ্ধি। মধ্যমাচার্যের মধ্যে মধ্যে আমাদের একটা স্পেশাল ব্রাঞ্চ গৌড়ীয়, তো সেখান থেকে সে মধ্বর মধ্যে আর একটা স্পেশাল ব্রাঞ্চ আমাদের শাখা, মধ্বর সরকারি সম্প্রদায়ের মধ্যে আর একটা স্পেশাল আলাদা। তো এই জন্যে তো তারা এই জন্য তারা বলবেন যে মধ্বর সম্প্রদায় আছে আমাদেরকে, এরকম তোমরা কি সব কিছু ছেড়ে দিয়ে মন্দিরে চলে যাচ্ছ, সন্ন্যাস ব্রহ্মচারী হচ্ছ, এটা কি ধরনের, তোমাদের হৃদয় বিশুদ্ধ হয়েছে, শুদ্ধ শুদ্ধ হয়েছে হৃদয় তোমরা যাচ্ছ, এটা কি, এটা হচ্ছে ঠিক না, তারা এটাকে গ্রহণ করবেন না। তারা অনেক অনেক এই যে গুণীভূতা কর্ম ভক্তি করার পর, ধর্ম অর্থ কাম মোক্ষ করার পর, ধীরে ধীরে যখন হৃদয় শুদ্ধ হবে তখন তারা প্রধানীভূত স্তরে আসবে, তখন তারা প্রধানীভূত স্তরে আসে, ধীরে 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 এই সন্নিষ্ঠর মাধ্যমে তারা ভগবান ভগবত ধামে লাভ, অনেক অনেক জন্মের পর। আর গুণীভূতা স্তরে তারা না, এই পরিনিষ্ঠ স্তরে তারা প্রথমেই তারা এই প্রধানীভূতায় চলে আসে, শুরুতেই তারা মনে করেন ভক্তির মাধ্যমেই তারা হৃদবিশুদ্ধি লাভ করবে। তারা ভক্তির মাধ্যমে হৃদবিশুদ্ধি লাভ করবেন, তারা প্রধানীভূতাকে গুরুত্ব দেয়, অর্থাৎ ভক্তি করুন সাথে সাথে আমাদের ধর্ম অর্থ কাম মোক্ষ এগুলোও চালিয়ে যেতে হবে, মানে যেহেতু আমাদের জাগতিক কর্ম চালিয়ে যেতে হবে, জীবিকা নির্বাহন এই সমস্ত কিছু, সেই সম্প্রদায় হ্যাঁ তারা তারা মনে করে ভক্তির মাধ্যমেই আমরা হৃদয় বিশুদ্ধ হবে, তারপরে কেবলা হয়ে তারা পরিদৃষ্ট ওই ভগবানকে লাভ করতে পারে। এরা বলে না আগে হৃদয় বিশুদ্ধ হওয়ার পরে আমরা প্রধানীভূতায় আসবো, এরা বলে না প্রধানীভূতায় আগে আসে তারপর হৃদয় বিশুদ্ধ হবে, আর আমাদের সম্প্রদায় হচ্ছে সরাসরি কেবলায় চলে আসবে, আমাদের সম্প্রদায় হচ্ছে এখানে আসার পরে হৃদ বিশুদ্ধ সব হবে, সরাসরি অনন্য, যেমন আমাদের যে ব্রহ্মচারী সন্ন্যাসী যারা সরাসরি ভগবান, অন্য কোনো ইয়ে দায়িত্ব কর্তব্য নেই, আমরা কেবলা ভক্তি অনুসরণ করার চেষ্টা করছি, কেবলা সাধন ভক্তি, কেবলা ভাব ভক্তি, কেবলা প্রেম ভক্তি, নিরপেক্ষ মানে অন্য কোনো কিছুর অপেক্ষা নাই, অন্য কিছুর প্রতি নির্ভরতা নেই, অন্য কিছুর প্রতি আকাঙ্ক্ষা নাই, একদম অন্যাবিলাসিতা শূন্য। তো সেই জন্য তাদেরকে বলা হচ্ছে প্রধানীভূতার স্তরে কমপক্ষে ভক্তি করার জন্য, প্রধানীভূতাকে,
ভক্তিটা মেইন,
হ্যাঁ এখানে ভক্তিটা মেইন মানে কি, প্রধানীভূতা মানে হচ্ছে ভক্তিটা আমাদের মূল লক্ষ্য, জীবনের বাকি যা কিছু আছে চাকরি বাকরি কাজ ব্যবসা সব কিছু হচ্ছে গৌণ ব্যাপার, ভক্তিটা হচ্ছে মূল, ভক্তিটা মূল, বাকি হচ্ছে গৌণ, যদি আমরা আমাদের চিন্তা করতে পারি আমরা কীরকম করছি, যদি আমরা সেরকম ভক্তি করে থাকি তাহলে আমরা এই স্তরে আছি যে ভক্তিটা আমাদের মূল লক্ষ্য, বাকিটা হচ্ছে কোনো ব্যাপার, ভক্তিটাকে সাপোর্ট করার জন্য আমরা এগুলো করছি। যদি না আমাদের বাকিগুলো হচ্ছে মূল ব্যাপার, সামাজিকতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, চাকরি বাকরি, এগুলো হচ্ছে এগুলাই জোর দিচ্ছি বেশি, আর ভক্তিটা আমরা দিনের শেষে অল্প একটু ভক্তি করতে যাই হোক, তাহলে আমরা গুণীভূত স্তরে আছি। কিন্তু মূলত ব্রহ্মচারী সন্ন্যাসী যারা আছেন তাদের যেহেতু সামাজিকতা নেই, তাদের যেহেতু চাকরি বাকরি করার প্রয়োজন নেই, তাই তাদের উচিত হচ্ছে কেবলা ভক্তিতে আসা। তারাও যদি এখন আমাকে এটা করতে হবে সেটা করতে পড়ে যান তো অবশ্যই কেবলা না। হ্যাঁ, তো সেজন্য তারা হচ্ছেন যারা তারা স্বইচ্ছায় নিজের ইচ্ছায় কেবলা ভক্তি করার জন্য তারা সেই সুযোগ গ্রহণ করেছেন। সেই সুযোগ গ্রহণ করার পরে যদি তারা সেরকম না করেন তাহলে কেবলা থেকে তারা আবার গুণীভূতায় চলে আসবেন। অর্থাৎ এখানে যে সাপ সিঁড়ি যেরকম উপরে যাওয়ার পরে কেবলা ভক্তি গ্রহণ করার পরেও আবার ভাই বন্ধু আত্মীয় স্বজন এই সমস্ত কিছুর অপেক্ষা করা, অর্থ সঞ্চয় করা, পদ মর্যাদা প্রতিষ্ঠা, তাহলে কেবলা ভক্তির সুযোগ লাভ করার পরেও তারা গুণীভূতায় চলে আসছেন, সাপের মাথায় পড়ে গেছেন আর কি। এটা বলদেব বিদ্যাভূষণ ভগবত গীতার ভাষ্যে ব্যাখ্যা করছেন, বলদেব বিদ্যাভূষণ অন্যান্য আচার্য এটা ব্যাখ্যা করছেন সেরকম। হ্যাঁ, তারা এরকম কম বেশি এরকম আছে। সব সম্প্রদায় নাই, না 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 না, চারটা সম্প্রদায় হচ্ছে বোনাফাইড বা সৎ সম্প্রদায়, চারটা সম্প্রদায় সেটা যা হচ্ছে অপসম্প্রদায়। নিত্যানন্দ সম্প্রদায় যদি নিত্যানন্দ সম্প্রদায় হচ্ছে কি, যদি ওই চারটা সম্প্রদায় যুক্ত থাকে, যেমন আমাদের যে সম্প্রদায় গৌড়ীয় সম্প্রদায় ওইটা মধ্ব সম্প্রদায়ের মধ্যে যুক্ত আছে, সেই জন্য আমরা আলাদা কোনো সম্প্রদায় না, এতে যুক্ত আছে। তো সেজন্য ব্যাখ্যা করা হচ্ছে যে আমাদের যে ফিলোসফি যেটা আছে, আমাদের যে ফিলোসফি দেওয়া হচ্ছে এখানে কি বলা হচ্ছে যে অল্প দিনে ভাবোদয় হয়। সনিষ্ঠ যে লাইন আছে সেখানে বলা হচ্ছে অনেক অনেক জন্মের পর আপনি সেই শুদ্ধ ভক্তির স্তরে আসতে পারেন, ভগবত ধামে যেতে পারেন। পরনিষ্ঠিত লাইনে বলছে না এই জন্মেই, এখন না কিন্তু জন্মের পর, অর্থাৎ মৃত্যুর পর, দেহ ত্যাগের পর আপনি ভগবানের ধামে বা সেই শুদ্ধ ভগবত লাভ করে ভগবান ভগবত দর্শন লাভ করতে পারেন। কিন্তু আমাদের যে লাইন যেটা নিরপেক্ষ বলা হচ্ছে অল্প দিনে ভাবোদয় হয়। তারা এটা 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 তারা পছন্দ করছে, তারা এটা গ্রহণ করছে ফিলোসফিক্যালি। আপনি এটা ওদেরকে বলেন বিশ্বাস করবে না, এখন ব্যাপার হচ্ছে সবাই মনে করে আপন আপন স্থানে প্রীতি সবাই জানে, ওরা বলছেন আমার জন্য এটাই ভালো, আমি আমরা এরকমই যাব, ইচ্ছা গ্রহণ করেছে তারা। তো এই জন্য এই হচ্ছে মূল ব্যাপার যে এখানে থাকা অবস্থায় সেই মালি কৃষ্ণপ্রেম আস্বাদন করতে পারে। পরবর্তীতে সাত নম্বর শ্লোকে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করা হচ্ছে যে কৃষ্ণ দ্যুমিনে নিম্লোচে গির্ণেষ্ব জগরে নহ কিম নু নহ কুশলম ব্রুয়াম গত শ্রীষু গৃহেশ্বহম। কৃষ্ণ সূর্য অস্তমিত হওয়ার পর কাল সর্পরূপ অন্ধকার আমাদের গ্রাস করেছে, তো এখানে প্রভুপাদ সূর্যোদয় এবং সূর্যাস্তের সাথে কৃষ্ণ আবির্ভাবকে তুলনা করছেন, সূর্যোদয় এবং সূর্যাস্ত কিরকম না, সূর্য যেরকম অস্তমিত হয়ে গেছে, সূর্য এখন অস্ত হয়ে গেছে, তার মানে কি আমাদের চোখের সামনে থেকে সূর্য চলে গেছে, কিন্তু অন্য কোনো গোলার্ধে মানে আমেরিকাতেও তো সূর্য চলে আসবে এখন, আমাদের এখানে সূর্যাস্ত হচ্ছে, আমেরিকাতে সূর্য উদয় হচ্ছে। এই জন্য এর মানে এমন না যে সূর্য নাই হয়ে গেছে, এমন নয় সূর্য নাই হয়ে গেছে, সূর্য আমাদের চোখের সামনে নাই মানে অন্য কোথাও আছে। একইভাবে ভগবানের লীলা এই ব্রহ্মাণ্ড থেকে অপ্রকট হয়েছে মানে অন্য কোনো ব্রহ্মাণ্ডের লীলা শুরু হয়েছে, অন্য ব্রহ্মাণ্ড শুরু হয়েছে। তারপর সূর্য সূর্য যেরকম সকালবেলা উদিত হয়, দুপুরবেলা মধ্যাহ্নে মধ্য গগনে উদিত হয়, হ্যাঁ, উঠে তারপর একে একে অস্ত যায়, একইভাবে ভগবানের লীলা নিরন্তর হচ্ছে, নিরন্তর হচ্ছে, এটি নিত্য লীলা। তারপর বলা হচ্ছে সূর্য যেরকম অস্ত যাওয়ার সাথে সাথে অন্ধকার হয়ে যাবে, এখন সূর্য অস্ত হওয়ার সাথে সাথে অন্ধকার হয়ে যাবে এখন, কিন্তু সূর্যকে তা প্রভাবিত করছে না, সূর্য তার জায়গায় ঠিকই আছে। আমাদের সামনে এটা অন্ধকার মনে হচ্ছে, মনে করুন মেঘ বৈশাখ মাসে মেঘের দিনে বর্ষাকালে মেঘ এটা সূর্যকে ঢেকে রেখেছে, তো মেঘটা কাকে ঢেকেছে? আমার চোখে ঢেকে রেখেছে, সূর্যকে ঢাকতে পারেনি। একইভাবে ভগবানের যখন অপ্রকট হয় তখন আমাদের মনে হয় না আমাদের দুর্ভাগ্যের ব্যাপার বা আমাদের এই জগতে দুর্ভাগ্য নেমে এসছে, অন্ধকার নেমেছে, কিন্তু ভগবান তার দ্বারা প্রভাবিত না। এবং সূর্যের যেরকম উদয় কখন হয়, চব্বিশ ঘন্টা একবার, চব্বিশ ঘন্টা বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা পরপর একবার সূর্যোদয় হয়। একইভাবে ভগবানেরও আবির্ভাব ব্রহ্মার দিনের মধ্যে একবার হয়। তারপর সূর্যাস্তের পর যেরকম সাপ সাপেরা খুব সাপ বা চোর বা অনেক যারা বিষাক্ত প্রাণী যারা আছে হিংসু তারা খুব সক্রিয় হয়ে ওঠে, একইভাবে ভগবানের অপ্রকটের পরও যেন চোর ডাকাত যারা আছে বা নাস্তিকেরা যারা আছে তারা সক্রিয় হয়ে ওঠে। তারপর যেরকম আর এই হচ্ছে সূর্য সূর্যোদয়ের সাথে ভগবানের আবির্ভাবের সামঞ্জস্য তুলনা। এখন সূর্যোদয়ের সাথে পার্থক্য কী আছে? যে না আমাদের কাছে মনে হচ্ছে সূর্যটা উদিত হলো, হ্যাঁ, তারপরে সূর্যটা দুপুরবেলা সূর্যটা লাল হয়ে গেছে, লাল সূর্য একটু হলুদ হলুদ হয়ে গেছে সূর্য এখন, বা মধ্য গগনে আছে একটু দেখা যাচ্ছে না, সূর্যগ্রহণ হচ্ছে, এই সমস্ত কিছু হচ্ছে কি অবাস্তব, আমাদের কাছে মনে হচ্ছে, আসলে কিন্তু সূর্যের সেরকম চেঞ্জ হচ্ছে না, সূর্য কি আছে তা আমাদের কাছে মনে হচ্ছে। কিন্তু ভগবানের ক্ষেত্রে কিন্তু যে ভগবানের যে জন্ম আবির্ভাব তিরোভাব এটা কিন্তু বাস্তবেই হচ্ছে, এটা বাস্তবেই হচ্ছে, এটা হচ্ছে পার্থক্য। সূর্য ঠিক আছে, তো তারপরে ব্রহ্মাণ্ড যদুবংশের মধ্যে দুর্ভাগ্য, হ্যাঁ, আট নম্বর শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে, হ্যাঁ, আচ্ছা শ্লোকটা হচ্ছে এই যে প্রশ্নপত্র নিয়ে আসবেন সবাই, যারা দেওয়া হবে প্রশ্নটা পরীক্ষার সময় নিয়ে আসবেন। তারপর আট নম্বর শ্লোকে দেওয়া হচ্ছে যে ব্রহ্মাণ্ড এদের যদুবংশের দুর্ভাগ্য, কীরকম দুর্ভাগ্য, যে এখন ভগবান অপ্রকট হয়েছেন আমাদের, আমাদেরকে বিরহে তিনি নিমজ্জিত করেছেন, তো যদুবংশের কেন দুর্ভাগ্য, না সেটার কথা বলছি না, আমরা বলছি আজকে দিনের মধ্যে যেটা হচ্ছে সূর্যটা আমাদের কাছে মনে হচ্ছে সূর্যটা উঠলো লাল সূর্য, দুপুরবেলা একটু হলুদ হয়ে গেল, হ্যাঁ, অ্যাপিয়ারেন্স যেটা বলা হচ্ছে প্রতীয়মান হয়, তো বলা হচ্ছে উদাহরণ দিচ্ছেন উজ্জ্বল, ঠিক যেরকম ক্ষীর সমুদ্র আছে, দুধের সাগর আছে, ক্ষীর সমুদ্র থেকে মন্থনের পরে কী হয়েছিল, চাঁদ এসেছিল, চাঁদ এসেছিল, কিন্তু সেই ক্ষীর সমুদ্রের মধ্যে মাছেরাও ছিল, তো মাছেরা মনে করেছে কি এই চাঁদটা আমাদের মতোই, তারা মনে করছে এই চাঁদটা আমাদের মতোই কিছু একটা, মনে হচ্ছে আমাদের থেকে একটু উজ্জ্বল কোনো একটা প্রাণী, জলের প্রাণী, তারা চাঁদের মাহাত্ম্য বুঝতে পারেনি। একইভাবে জাদুকরেরা মনে করছে তারা কৃষ্ণ মনে হয় আমাদের মতো অন্তর্জামী রূপে, তাই বদ্ধজীবেরা তারা ভগবানের মাহাত্ম্য বুঝতে পারেননি। নবম শ্লোকে ব্যাখ্যা করছেন যাদবদের দক্ষতা অভিজ্ঞতা, তারা দক্ষ ছিলেন তারপরে তারা বুঝতে পারেনি সেই বিষয়গুলি। দশম শ্লোকে ব্যাখ্যা করছেন, গুরুত্বপূর্ণ শ্লোক, দেবস্য মায়া স্পৃষ্টা ইয়ে জান্যত অসদাশ্রিতা ব্রাহ্ম্যতে দীর্ঘ তদ্বাক্যের আত্মনিয়োক্তা মনোহর। এটা হচ্ছে আপনার মুখস্থ শ্লোক, দশ নম্বর শ্লোক, এটা আগামী দিন মুখস্থ পরীক্ষা দেবেন। তারপর যে ব্যাখ্যা করছেন যে যারা ভগবানের ভক্ত তারা অভক্তদের কথায় বিভ্রান্ত হন না, অভক্তদের কথায় বিভ্রান্ত হন না। বিজ্ঞানীরা বললো এটা মানুষ চাঁদে গিয়েছে বা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, দুদিন পরে পরে বলে না পৃথিবী ধ্বংস হয়ে যাবে অমুক দিন, ভবিষ্যৎবাণী করেছে, হ্যাঁ ভারতে আবার বলেছে এখন 17-18 ধ্বংস হবে, প্রতি বছরই বলে ধ্বংস হবে সেটা। ভক্তরা এই সব কথায় বিভ্রান্ত হন না। হ্যাঁ হ্যাঁ, ভক্তরা ভগবানের কথায় বিশ্বাস করে। তো অভক্তের বিভিন্ন তত্ত্ব নিয়ে আসে একটার পরে একটা, কিন্তু তারা ভক্তকে কখনো বিভ্রান্ত করতে পারে না। আর মায়াবাদীরা বিভিন্ন কিছু বলতে পারে, ভগবান নেই, ভগবান নিরাকার, কিন্তু ভগবানের ভক্তরা এইসব কথায় বিভ্রান্ত হবেন না। তারপরে 11 নম্বর শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে যে ভগবান যোগ্য ব্যক্তিকে দর্শন দিয়েছেন, অযোগ্য ব্যক্তিকে না। যোগ্য ব্যক্তিকে তিনি দর্শন দিয়েছেন, দিয়ে তিনি অযোগ্য ব্যক্তির চোখ থেকে তিনি অপ্রকট হয়েছেন। অবিতৃপ্ত দৃশা, এটি হচ্ছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ এই কথা। অবিতৃপ্ত দৃশা, এই সমস্ত বুদ্ধিজীবীরা বিভিন্নভাবে তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার চেষ্টা করছে, কিন্তু তারা সর্বদাই তাদের সেই প্রচেষ্টায় অকৃতকার্য হয়, কেননা এইভাবে অতৃপ্ত বা তৃপ্ত হওয়া অসম্ভব। উদাহরণ দিচ্ছেন কি, কেউ যদি একটি মাছকে জল থেকে ডাঙ্গায় তুলে যত ভালোই পরিচর্যা করার চেষ্টা করুক, মাছটাকে মাছটা সন্তুষ্ট হবে না। কীভাবে আমরা কেবলমাত্র ভগবানের সেবা করে সন্তুষ্ট হতে পারি? সেজন্য সহজ কথা হচ্ছে যারা তপ্ত তপসা, প্রদর্শ তপ্ত তপসাম অবিতৃপ্ত দৃশাম নৃণাম, যারা তপস্যা করেননি, সুযোগ্য তপস্যা করেননি, যারা ভগবানকে দর্শন করার জন্য, তাদের কাছ থেকে ভগবান অপ্রকট হয়েছেন। এই গেল এই সেকশন 12-14 পর্যন্ত ব্যাখ্যা করছেন যে ভগবান তার আকর্ষণীয় রূপ, তার রূপ কীরকম সৌন্দর্য, রূপমাধুরী গ্রহণ করছেন। 12 নম্বর সত্য গুরুত্বপূর্ণ, ইয়ন্মর্ত লীলাই পৈকম স্বয়োগম মায়াবলম দর্শয়তা গৃহীতম বিস্মাপনম স্বস্পচ সৌভগর্ধে পরম পদম ভূষণ ভূষণাঙ্গম। যে ভগবানের রূপটা হচ্ছে এমন যা দর্শন করে বৈকুণ্ঠ অধিপতি বিষ্ণু পর্যন্ত তিনি আশ্চর্য হয়ে গেছেন, এত সুন্দর রূপ, রূপমাধুরী। একবার কৃষ্ণলীলা ব্যাখ্যা করা হচ্ছে না, যে কৃষ্ণ একবার তিনি হামাগুড়ি দিয়ে যাচ্ছেন আর মেঝেটা এত পাথরের মেঝে ছিল, মার্বেল পাথরের, মানে এত ক্রিস্টাল ক্লিয়ার ছিল, মেঝের মধ্যে নিজের চেহারা দেখছেন, নিজের চেহারা দেখে তিনি এত মানে কৃষ্ণ পর্যন্ত আকৃষ্ট হয়ে গেছেন। তো এই শ্লোকটা বিভিন্ন জায়গায় ব্যাখ্যা করা হচ্ছে, চৈতন্যচরিতামৃতে উদ্ধৃত করা হচ্ছে, বিভিন্ন কৃষ্ণলীলায় আছে সেটা। তারপরে ভূষণ ভূষণাঙ্গম, পরম পদম ভূষণ ভূষণাঙ্গম, আমরা যখন অলঙ্কার পড়ি আমাদেরকে সুন্দর লাগে, ভালো লাগে, কিন্তু ভগবান যখন অলঙ্কার পড়েন অলঙ্কারকে সুন্দর মনে হয়, অলঙ্কারের সৌন্দর্য বৃদ্ধি পায়। পরম পদক ভূষণ ভূষণাঙ্গম, এই জন্য বলা হচ্ছে কৃষ্ণের যতেক খেলা তার মধ্যে নরলীলা, সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ, নট গোপবেশ বেণুকর নবকিশোর নটগুর নরলীলার হয় অনুরূপ। এটা ভক্তি সিদ্ধান্ত সহজে এটা করে ব্যাখ্যা করেছেন, এটি চৈতন্যচরিতের মধ্যে দেওয়া হচ্ছে এই বিষয়গুলো অনেক ডিটেলস করে। স্বয়োগ মায়া বলম, নিজের যোগমায়ার সৌন্দর্য বা সামর্থ্য প্রদর্শন করার জন্য ভগবান কি করছেন, স্বয়োগ মায়া বলম দর্শয়তা গৃহীতম, নিজের মায়ার শক্তি প্রদর্শন করার জন্য তিনি কি করছেন, সেরকম রূপ গ্রহণ করে পরিগ্রহ করে তিনি এসছেন দর্শন করাবার জন্য। পরম পদম ভূষণ, চৈতন্যচরিতামৃতে দেওয়া হচ্ছে কৃষ্ণ মাধুর্যের এক স্বাভাবিক বল, কৃষ্ণ আদি নরনারী করয়ে চঞ্চ। ভগবানের মাধুর্য হচ্ছে এরকম যে ভগবানকে সহ, ভগবানের সুন্দর মাধুর্য হচ্ছে এরকম যে বিভিন্ন ব্যক্তিরা ভগবানের প্রতি আকৃষ্ট হচ্ছেন। কারা কারা ভগবানের প্রতি আকৃষ্ট হচ্ছেন, লিস্টে সবার আগে ভগবানের নামই আছে। ভগবান নিজে তার মাধুর্যের প্রতি আকৃষ্ট হচ্ছে। তো এই জন্য মহাপ্রভু কেন আবির্ভূত হয়েছিলেন, তিনটা কারণ ছিল। কারো জানা আছে তিনটা কারণ কি? শ্রীরাধয়া প্রণয় মহিমা কিদৃশ বা নির্বাক। যে প্রথম কারণ হচ্ছে রাধারানীর এই যে প্রেমটা কীরকম, রাধারানী কী প্রেম লাভ করে, এটা রাধারানীর প্রেমের মাধুরী বা মাহাত্ম্য আমি অনুধাবন করতে চাই, প্রথম কারণ। দ্বিতীয় কারণ কি? আমাকে ভালোবেসে রাধারানী কীরকম আনন্দ আস্বাদন করে, কি সুখ পায়, আমি সেই সুখটা চেখে দেখতে চাই, দ্বিতীয় কারণ। আর তৃতীয় কারণটা হচ্ছে আমার মধ্যে কী এমন আছে কৃষ্ণ ভক্তের, আমার মধ্যে কী এমন আছে যার ফলে সবাই আমার প্রতি আকৃষ্ট হচ্ছে, আমি এটা বুঝতে চাই। হ্যাঁ, শ্রবণে দর্শনে আকর্ষ হয়ে সর্বমন আপনা আস্বাদিত কৃষ্ণ করে দেন যত, নিজেকে আকর্ষণ করার জন্য কৃষ্ণ যত্ন করে। তো এই হচ্ছে কৃষ্ণের রূপমাধুরী গুণমাধুরী, সেটা মর্তলীলা বিগ্রহ। এবং আরও বলছে প্রভাব তাৎপর্য, এই যে মর্তলীলায় ভগবানের বিগ্রহ, ভগবান আরও বেশি করুণাময়। কেন না, বৈকুণ্ঠ লীলায় ভগবান সেই শুদ্ধ ভক্ত নিত্যমুক্ত ব্যক্তিদের কাছে তিনি কৃপা করছেন, যারা মুক্ত তাদেরই কৃপা করছেন। কিন্তু এই মর্তলীলায় এমনকি বদ্ধ জীবদের কাছে ভগবান কৃপা করছেন, যেন আরও বেশি কৃপা করুন ভগবান মর্তলীলায়। তারপর দেবতাদের বিস্ময় হচ্ছে, বলা হচ্ছে দেবতারা পর্যন্ত বিস্মিত হয়েছিলেন। দেবতারা ভাবছেন যে বিধাতা অর্থাৎ ব্রহ্মার নির্মাণে যে নৈপুণ্য ছিল, কৃষ্ণকে নির্মাণ করার পর তার সমস্ত সমক্ষমতা শেষ হয়ে গেছে। তো দেবতারা মনে করছেন কৃষ্ণ হচ্ছেন ব্রহ্মার সৃষ্টি, হ্যাঁ সেটাও ব্যাখ্যা করছেন। আসলে দেবতারাও ভগবান বুঝিয়ন্তি আর সুরয়াহা, ভগবানের রূপে তারা মনোমুগ্ধ হয়ে গেছে। তারপর বলা হচ্ছে গোপীদের কথা বলছে, গোপীরাও কিরকম আকৃষ্ট ছিলেন ভগবানের প্রতি পরবর্তী শ্লোকে। হ্যাঁ, ভগবান তাদেরকে পরিত্যাগ করেছিলেন, তারা কত ব্যথিত হয়েছিলেন হৃদয়ে। তারপর যে প্রভুপাদ বলছেন বৃন্দাবনম পরিত্যাজ্য পদম একম না গচ্ছতি, ভগবান বলেছেন তিনি বৃন্দাবন ধাম পরিত্যাগ করে কোথাও গমন করেন না, কোথাও যান না তিনি। চোদ্দ নম্বর শ্লোক এটা ব্যাখ্যা করছে, 15-24 নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন কৃষ্ণের কৃপা এবং তার বিভ্রান্তিক ও লীলাবিলাস কীরকম, ভগবানের কৃপা কীরকম। তো 15 নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন যে ভক্ত এবং ভক্তের মধ্যে সংঘর্ষ, বাসের মধ্যে বাসের সংঘর্ষ যেরকম, সেরকম সংঘর্ষের ফলে ভগবান তিনি আসেন এবং তিনি আমাদেরকে উদ্ধার করেন। তো কে কী লাভ করতে চান? কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অসন্ত, বাকিরা সবাই কিছু না কিছু চায়। ভুক্তিকামীরা ভুক্তি চায়, ভোগ করতে চায়, মুক্তিকামীরা কি চায়? মুক্ত হতে চায়, হয় জাগতিক না হয় পারমার্থিক কিছু একটা চায় তারা। কিন্তু ভগবানের ভক্ত কোনো কিছু চান না তারা, তারা নিষ্কাম ভগবানের প্রতি, ভগবানকে চান তারা। এই হচ্ছে ভগবানের ভক্তদের বিশেষ মাহাত্ম্য। কারণ হচ্ছেন এখানে আর সবসময়ই অভক্তরা ভক্তদেরকে ডিস্টার্ব করে, বিরক্ত করে। কীরকম দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজকে বিরক্ত করছিলেন, হিরণ্যকশিপু প্রহ্লাদকে কষ্ট দিয়েছিলেন, তার প্রভুপাদ বলছেন মহদংশ যুক্ত হ। আরেকটা কথা, তার মহদংশ নিয়ে আবির্ভূত হন, অর্থাৎ বাকি যত সমস্ত তার অবতারে প্রকাশিত আছে তা কৃষ্ণের মধ্যে মিলিত হন। ঠিক যেরকম বলা হচ্ছে 500 টাকা আছে আমার হাতে, যদি বলি আমার হাতে 50 টাকা আছে এটাও ঠিক, 5 টাকা আছে সেটাও ঠিক, 500 টাকার মধ্যে 5 টাকা 50 টাকা এসব সব মিলিত হচ্ছে, এটার মধ্যে আছে। একইভাবে কৃষ্ণ যখন আসেন তখন সমস্ত অবতারের সেখানে আছে, অবস্থান করছে। এবং 16 নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন যে ভগবান যে এই সমস্ত বিভ্রান্তকারী লীলা স্মরণ করে উদ্ধবের খেদ, মানে খেদ উৎপন্ন হচ্ছে, বিভ্রান্ত হয়ে গেছেন তিনি। যে কৃষ্ণ কীভাবে তিনি শত্রুর ভয়ে আত্মগোপন করেছিলেন, ব্রজে বাস করছিলেন, মথুরা থেকে তিনি ভয়ে চলে গেছিলেন। তো বলা হচ্ছে ভগবান হচ্ছে নিখুঁত, পূর্ণ, পারফেক্ট। তাই ভগবান যা করেন তিনি নিখুঁতভাবেই করেন, তিনি যখন নরলীলা করেন সেটাও নিখুঁতভাবেই করেন তিনি। তাই জন্য ভগবান এমন আমি লীলাবিলাস করছেন, উদ্ধবের মতো প্রেমী ভক্ত তিনিও পর্যন্ত বিভ্রান্ত হয়ে গেছেন, বলছেন তিনি কেন করছেন, রূপ তাৎপর্য লিখছেন, এটা নিখুঁত ভগবানের নিখুঁত লীলা। সুতরাং প্রশ্নকে আরও ব্যাখ্যা দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন যে কৃষ্ণ কি বলছেন ইয়েকে, বসুদেবদের মুখীকে, যে আমাকে আপনারা ক্ষমা করুন, কারণ আমরা কৃষ্ণ আমরা কংসের ভয়ে ভীত হয়ে আমি এবং বলরাম আপনাদের কোনো সেবা করতে পারিনি, আমরা এত বছর বৃন্দাবনে ছিলাম, 11 বছর বৃন্দাবনে ছিলাম, আপনারা আমাকে ক্ষমা করুন, এরকম বলছেন কৃষ্ণ বলরাম। পরমেশ্বর ভগবান তিনি কংসের ভয়ে ভীত ছিলেন সেরকম বলছেন তিনি। আরেকটা সিদ্ধান্ত দিচ্ছেন প্রভুপা, যে পিতামাতার সেবা করা, সকলের পিতামাতার সেবা করা উচিত, সে যত মহানই হোক না কেন পিতামাতার সেবা করা প্রত্যেকেরই ধর্ম। পিতামাতার সেবা করে কিভাবে সেবা করবো আমরা, সেটাও তো তারপরে হচ্ছে সেই কথা, কীভাবে সেবা করতে পারি আমি, হ্যাঁ কীভাবে পিতামাতার সেবা করা যায়। তো এই জন্যে যারা ভগবানের ভক্ত হন তারা তারাই সর্বোত্তমভাবে পিতামাতার সেবা করছে, কারণ তারা পারমার্থিক কল্যাণ প্রদান করছে পিতামাতাকে। যেটা পরবর্তীতে বলা হচ্ছে, কেউ যদি ভক্ত হয় তার পরিবারের 7 পিঁড়ি না কত 14 পিঁড়ি বলা হচ্ছে, হ্যাঁ তো সেরকম তারা পারমার্থিক প্রকৃত মঙ্গল প্রদান করা হচ্ছে। এবং তার মানে এমন না, তার মানে এমন না ঠিক আছে আমি ভক্ত হয়ে গেছি বাবা মার একদম সেবা হয়ে গেছে এখন আর দেখার প্রয়োজন নেই ভক্তরা এরকম। আবার যারা মন্দিরে এসছে ব্রহ্মচারী হচ্ছেন তারা না হয় ঠিক আছে সর্বোত্তভাবে স্মরণ করছেন, তারা ভগবান অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ভক্তদের মধ্যে এটা প্রবেশ করছে সেই ইয়েটা, ভক্তরাও যারা গৃহস্থ আছেন তারাও তাদের বয়স্ক পিতা মাতাদের সেরকম যত্ন নিচ্ছেন না, এটা খুব দুঃখজনক ব্যাপার। তারপর 18 নম্বর শ্লোকে বলছেন যে ভগবানের চরণ কমলের রেণু, যখন ভগবান তার ভ্রুভঙ্গির দ্বারা, অর্থাৎ ভ্রুভঙ্গির দ্বারা তিনি করেছেন কি কৃতান্ত, মানে কি ভ্রুভঙ্গির কৃতান্তের দ্বারা, ভ্রুভঙ্গির কৃতান্ত প্রসিদম নো কৃতা কৃত নিষ্কৃতানাম, কৃষে কৃতান্ত ভারম কৃতান্ত তিরশ্চকার, কৃতান্ত মানে হচ্ছে আঘাত করা, ডেথ ব্লো, প্রভুবন্ধু ডেথ ব্লো, অর্থাৎ বজ্রচারণ আঘাত করে না এরকম আঘাতের দ্বারা। তো ভ্রুভঙ্গির দ্বারা অর্থাৎ ভ্রু নাচিয়েই ভগবান তাদেরকে তিনি নিশ্চেষ্ট করেছিলেন। এখন 19 নম্বর শ্লোকে বলা হয়েছে এমনকি শিশুপালক সে পরম সিদ্ধি লাভ করেছিল, পরমগতি লাভ করেছে, তাই উদাহরণ দিচ্ছেন প্রভুপাদ বা উদ্ধব বলছেন। 20 নম্বর শ্লোকে বলছেন কৃষ্ণ মুখরা মুখারবিন্দ নয়ন দ্বারা পান করা, তথৈব চান্যেন্দ্র লোকবীরা ইয়া হবে কৃষ্ণ মুখারবিন্দম নেত্রে পিবন্ত নয়নাভিরামম পার্থাস্ত্র পূত পদ্মাপুরস্য, পরম পদ প্রাপ্ত করেছিলেন। তো সেই অসুরেরা যারা অসুরেরা না এখানে যারা যোদ্ধা যারা ছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে, বলা হচ্ছে অর্জুন যখন বাণ নিক্ষেপ করেছিলেন অর্জুনের বাণ তীর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে তারা শুদ্ধ হয়েছিলেন, অর্জুনের তীর খেয়ে তারা শুদ্ধ হয়েছিলেন এবং অর্জুনের সামনে কে দাঁড়িয়ে আছেন কৃষ্ণ রথের মধ্যে, যখন তারা দেহ ত্যাগ করেন তখন কাকে দেখে দেহ ত্যাগ করেছেন কৃষ্ণকে, এবং তারা কৃষ্ণকে দর্শন করে তারা কৃষ্ণের রূপমাধুরী তারা নয়ন দ্বারা পান করেছেন মুখারবিন্দ নেত্রের বিবন্ত নয়নাভিরাম। তো তারা যখন ভগবানকে দর্শন করেছেন তখন তাদের প্রেম জাগরিত হয়েছে ভগবানকে দর্শন করে, এবং তারা তখন পরমগতি লাভ করেছিলেন। তো সেখানে কিছু ব্যাপার আছে, যাদের প্রেম জাগরিত হয়েছিল তারা পরমগতি লাভ করেছেন, ভগবানের ধাম লাভ করেছেন, যাদের প্রেম লাভ হয়নি তারা ব্রহ্মজীবিতে লীন হয়েছে। সেরকম এত ব্যাপার যে যে রকম রসে রস পেয়েছেন শিশুপালের মৃত্যুর সময় তার কিন্তু অনুরাগ প্রাপ্ত হয়নি সে বলছেন ভগবান প্রভুপাদ। তারপর বলছেন একুশ নম্বর শ্লোকে ত্রয়োধীশ ভগবানকে এখানে ত্রয়োধীশ বলা হচ্ছে হ্যাঁ স্বয়ন্ত সাম্মাতিশয়স্ত্রয়াধীশ স্ত্রয়াধীশ তিনের অধীশ্বর তিন মানে কি তিন সেটা বলা হচ্ছে তিন লোকের অধীশ্বর স্বর্গমর্ত পাতাল তিন লোক আছে আবার তিনটা লোক কি আছে দেবীধাম মহেশধাম বা দেবীধাম এটা হচ্ছে এই জগৎ বলা হচ্ছে আর পরব্যোম পরব্যোমটা মধ্যবর্তী ধাম মহেশধাম এগুলি বলা হচ্ছে আর গোলকধাম আরেকটা ধাম এই তিন ত্রিধাম ত্রিধাম ত্রিভুবন এই ত্রিলোকের অধীশ্বর হচ্ছেন ভগবান। প্রকৃতির তিনটা গুণ আছে কি কি গুণ তিনটা গুণ এই তিনটা গুণের অধীশ্বর ভগবান। তিনজন পুরুষাবতার আছে এটা তিনজন পুরুষাবতার কারণদক্ষে বিষ্ণু গর্ভদক্ষে বিষ্ণু প্রিয়দক্ষ তাদের অধীশ্বর হচ্ছেন ভগবান কৃষ্ণ। তারপর তিনটে শক্তি আছে কি কি তিন শক্তি চিত শক্তি মায়া শক্তি অবস্থা বা অন্তরঙ্গ বহির্মাত্র অবস্থা শক্তি তাদের অধীশ্বর হচ্ছেন ভগবান। তারপর ষড় ঐশ্বর্য আছে ছটা ঐশ্বর্য কী কী ষটা ঐশ্বর্য ঐশ্বর্য বীর্য দর্শী জ্ঞান তিনটা জোড়া আছে না তিনটা পেয়ার্স তিনটা জোড়া আছে তো এর এদের অধীশ্বর ভগবান। হ্যাঁ তো ভগবান এই সমস্ত কিছু অধীশ্বর এর জন্য বলা হচ্ছে ত্রয়াধীশ্বর। তো সেই সম্বন্ধে আরও ব্যাখ্যা করছেন চৈতন্য চরিতার মধ্যে মধ্য দিলা একুশ নম্বর পরিচ্ছেদে একুশ নম্বর অধ্যায়ে আরও বিস্তৃত ব্যাখ্যা করছেন যে কী কী কীভাবে ভগবানের ত্রয়াধীশ্বর সেটা ব্যাখ্যা করা হচ্ছে রেফারেন্স দেওয়া হচ্ছে। বাইশ নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন যে ভগবানের বিনয় বচনে ভক্তের ব্যথিত অন্তকরণ ভগবানের যে বিনয় করে বলছেন মহারাজের কাছে হে মহারাজ আমি দয়া করে আপনি শ্রবণ করুন এই যে বিনয় বচন করছেন ভগবান এটা শ্রবণ করে ভক্তরা কষ্ট লাভ করে ব্যথিত হন। তারপর তেইশ নম্বর শ্লোক সুন্দর শ্লোক বিখ্যাত শ্লোক অহোকীয়ম স্তনকালকূটম জিঘাংসয়া পায়দপ্য সাধ্বি লেভে গতিম ধাতুচিতম তন্ময়ম কম্পা দয়ালুম শরণম ব্রজেম ভগবানের যে দয়া তার মতো দয়ালু আর কে আছে উত্তরা তাকে মারতে এসেছিল ভগবান তাকে পরম গতি প্রদান করেছেন। হ্যাঁ সুখদেব গোস্বামীকে সেটা ওই শ্লোক আর একটা দুটা শ্লোক সেটা বলা হচ্ছিল বরহাবীরম এবং আরও এটা বলা হচ্ছে যে চৈতন্য ভাগবতে সেই ব্যাখ্যা আছে গোলাধর পণ্ডিতের মুকুন্দ দত্ত তারা পুণ্ডরীক বিদ্যানাথের কাছে গেছিলেন তো পুণ্ড গোলাধর পণ্ডিত তিনি পুণ্ডরীক বিদ্যানাথ দেখে বলছেন উনি কী ধরনের ভক্ত রাজার মতো পোশাক পরে আছেন তারপর তিনি সামনে আয়না দেখছেন পান খেয়ে পানের সেই ফুতুরা তিনি একটা পিকদাদের মধ্যে ফেলছেন তখন মুকুন্দ পুস্তরে তিনি এই শ্লোকটা গাইছেন ভাগবতকে ভগবানের দয়া আর এটি শ্রবণ করে পুণ্ডরীক বিদ্যানাথ বাহ্যদশে হারিয়ে তিনি প্রেম লাভ করেছিলেন। কে কোথায় মুকুন্দ দত্ত বলেছিলেন এটা তেইশ নম্বর শ্লোক কম্বা দয়ালুম তৃণম ব্রজেম এখানে আর একটা বলছে বিষ্ণু চক্রবর্তী ঠাকুর যে ভক্তের ভাব ধারণ করা বা ভক্তের বেশ ধারণ মাত্রেও ভক্তের উচিত রতিভাব প্রাপ্ত হওয়া যায় এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ তিনি পুতনাকে ধাত্রীপদ প্রদান করার মাধ্যমে শিক্ষা দিচ্ছেন অর্থাৎ কমপক্ষে ভক্তের বেশ ধারণ করার ফলেও সে একটা লাভ করেছে তাই যদি তার মানে এমন না যে আমরা ভক্তের বেশ ধারণ করে বসে থাকলাম না তারপরে কমপক্ষে এখানে একটা লাভ আছে। অনেকে বলে না ভক্ত পোশাক ধুতি কুর্তা ভক্তের পোশাক পরার গুরুত্ব কি আমি মনে মনে ভক্তি করব। সেখানে বলে না ভক্তের বেশ ধারণ করলেও একটা লাভ আছে যে ভক্তের মতো অতি ভাবপ্রাপ্ত হয় ধীরে 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 পুলিশম্যান যখন পুলিশের পোশাক পরে সেরকম ভাব আসে না খুব সহজ সরল লোক সে যখন তাই একটা রয়্যাল এনফিল্ড বাইকে বসিয়ে দিন, তার মধ্যে সে রজগুণটা চলে আসবে, গুম, ঠিক না? তো সেরকম একটা ভাব আছে সেটার মধ্যেও, গুণ মিশ্রিত আছে। হ্যাঁ, সেই জন্য ভক্তের বেশ কারণ করার মাধ্যম মধ্যেও সে সেরকম সব লাভ করতে পারবে। তারপরে বলছো চব্বিশ নম্বর শ্লোকে যে এমন অসুরেরাও ভাগ্যবান, অসুরেরাও ভাগ্যবান। কেন ভাগ্যবান? তারা ভগবানকে দর্শন করে তারা দেহত্যাগ করতে পেরেছিল, উদ্ধব বলছেন, কিন্তু আমিও তো সেটাও পাবো না বলছে। তারপরে এমন না অসুরেরা ভাগ্যবান, এরকম না, অসুরেরাও শুদ্ধ ভক্ত এমন না, এটা উদ্ধব শুধুমাত্র তার খেদ অনুযায়ী বলছিলেন এখানে। বিতহ অনুভূতির ফলে সেটা বলছিলেন। পঁচিশ নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন যে ব্রহ্মার দ্বারা ব্রহ্মার প্রার্থনায় ভগবান আবির্ভূত হয়েছেন, সেরকম সেই শ্লোকগুলো আছে এখানে। ছাব্বিশ শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে যা বৃন্দাবনে তিনি এগারো বছর অবস্থান করেছিলেন। সাতাশ নম্বর শ্লোকে ব্যাখ্যা করছেন কীভাবে তিনি গোবৎস তারণ করছেন, এগুলো সব কৃষ্ণদীলার কথা বলে ব্যাখ্যা করা হচ্ছে, কাহিনী ভজনলীলার কথা। পঁচিশ থেকে চৌত্রিশ পর্যন্ত তার বৃন্দাবন লীলার কথা ব্যাখ্যা করা হচ্ছে, কী কী লীলা করেছিলেন ভগবান। সেই গোপ বালকেরা কারা ছিলেন সাতাশ নম্বর শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে, তারা পূর্বজন্মে মহান ঋষিরা ছিলেন, মুনি ঋষি ছিলেন, তারা বহু জন্ম জন্মান্তরে সঞ্চিত পুণ্যকর্মের ফলে ভগবানের সঞ্চিত জন্ম সঙ্গ লাভ করেছিলেন। তারপর আঠাশ নম্বর শ্লোকে তার বাল্যলীলার কথা ব্যাখ্যা করা হচ্ছে, বত্রিশ নম্বর শ্লোকে তার গোতারাম লীলার কথা ব্যাখ্যা করছেন, কীভাবে তিনি গাভীদের নিয়ে লীলা ইয়ে করতেন, লীলা বিলাস করে গোচারণ করতেন। প্রভুপাদ তাৎপর্য বলছেন গাভী হচ্ছে মানব সমাজের মাতা, তার মাতার কাছ থেকে আমরা দুধ লাভ করি, গাভী আমাদেরকে দুধ প্রদান করে। আর বৃষ হচ্ছে মানব সমাজের পিতা, কারণ পিতা আমাদের ভরণ পোষণ করার, একইভাবে বৃষের মাধ্যমে জমির চাষ করা হয়, সেচ দেওয়া হয়, চাষ করার ফলে আমরা শস্য লাভ করি আমাদের পিতার মতো। তারপর কৃষ্ণ নম্বর শ্লোকে বলা হচ্ছে যে কংস যখন কংস বিভিন্ন অসুর পাঠাত আর ভগবান একে একে তাকে হত্যা করতেন, কীভাবে বাচ্চা যখন খেলার সময় পুতুল ভাঙে না পুতুলের মতো, এটা কে বলছেন? কংস ছিল কে? কৃষ্ণের মামা। আর মামা করেন কি? ভাগ্নের জন্য খেলার সামগ্রী পাঠান না, খেলনা পাঠান, একটার পরে একটা খেলনা তুমি খেলো এটা দিয়ে, আর ভাগনা করে কি এটা ভাগতে থাকে। তো বলা হচ্ছে কংস মামা কৃষ্ণের জন্যে একটার পরে একটা খেলনা পাঠাচ্ছেন, বৎসাসুর, তারপরে অঘাসুর, বকাসুর, পুতনা, বক্রাক্ষস, এই সমস্ত অনিষ্টাসুর খেলনা পাঠাচ্ছেন, আর কৃষ্ণ মজা করে খেলছে বন্ধুর সাথে, মিলে আনন্দ বিধান করছেন, খেলছেন, এদেরকে হত্যা করছেন। কালিওকে দমন করেছিলেন। তারপর গোবর্ধন পূজার কথা ব্যাখ্যা করছেন, গোবর্ধন ধারণ করে তিনি ব্রজবাসীদের রক্ষা করলেন এবং রাষ্ট্রলেখা প্রদান করলেন চৌত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত। এইভাবে তিনি কৃষ্ণলীলার কথা ব্যাখ্যা করছেন, উদ্ধব স্মরণ করছেন। তো আগামী অধ্যায়ে তৃতীয় অধ্যায় এরকম কীভাবে ব্রজধাম থেকে মথুরায় আগমন করে তিনি কৃষ্ণ কংসবধ করলেন এবং সকল কার্য করে তিনি দ্বারকা এবং পুরীতে তিনি যাত্রা করলেন, দ্বারকাপুরীতে যাত্রা করেছিলেন, সে সম্বন্ধে তিনি বর্ণনা করলেন। তো এখানে আজকের অধ্যায়ে বৃন্দাবন লীলা পর্যন্ত ব্যাখ্যা করলেন, আগামী দিনের অধ্যায়ে মথুরা লীলা এবং দ্বারকা লীলার কথা ব্যাখ্যা করলেন। গ্রন্থরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জগদ্গুরু প্রভুপাদ কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি ওম।